স্বাগত আপনাকে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সালামু আলাইকুম, যারা শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে ঢাকা কিংবা ঢাকার বাইরে, কেউ চিটাগং, কেউ কুমিল্লা, কেউ হয়তোবা নাটোর, খুলনা, কুষ্টিয়া, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, এবং মোটামুটি কিন্তু বৃহস্পতিবার আসলে একটা অন্যরকম আনন্দ কাজ করে মনের ভেতরে। প্রথম কারণ আমরা বলতেই পারি যে পরের দিন শুক্রবার, স্কুল কলেজ ইউনিভার্সিটি ক্লাসের কোনো প্যারা নাই কিংবা অফিসের কালকে কোনো ডিউটি নাই, তো মোটামুটি কিন্তু সবাই কালকের দিনটায় ফ্রি। আজকে একটু লেট করে ঘুমোতে গেলেও খুব একটা হয়তো বা প্রবলেম হবে না। দ্বিতীয়ত, আমরা যারা আসলে প্যারানর্মাল গল্পগুলো শুনতে ভালোবাসি, ঘটনাগুলো শুনতে ভালোবাসি, অনেক লম্বা সময়ে যাবৎ যাদের একটা অভ্যেস হয়ে গেছে, আপনার যেরকম প্রতিদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করাটা আপনার একটা অভ্যেস, ঠিক তেমনি এই যে প্যারানর্মাল গল্প শোনা বা হচ্ছে ভৌতিক গল্প শোনা, এটাও কিন্তু একটা রেগুলার লাইফস্টাইল হয়ে গেছে আমাদের। এবং বৃহস্পতিবার রাত আসা মানে হচ্ছে একটা অন্যরকম লেভেলের আনন্দ, সেটা হচ্ছে ভূত স্টুডিওর জন্য। স্বাগত প্রত্যেককে যারা ভূত স্টুডিও ভালোবাসেন, যারা ভূত স্টুডিওকে বাঁচিয়ে রেখেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষগুলোকে যারা দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটার সাথে নিয়োজিত এবং দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটাকে ফলো করেন। কেউ হয়তো বা কখনোই এখানে আসেন নাই, বাট অ্যাজ আ লিসেনার সবসময় কিন্তু যুক্ত থেকে গেছেন আমাদের সাথে, সেই সকল মানুষগুলোকে একটা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। দিস ইজ মিয়ার যে অপূর্ব, এবং আরো একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত। এবং আজকে এমন 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 কিছু বেশ কিছু ঘটনা ওয়েট করছে, যেই ঘটনাগুলো আপনাদের দুর্দান্ত রকম ভালো লাগবে আশা করা যায়। এবং আমাদের প্রথম যিনি অতিথি রয়েছেন তার কাছ থেকে আমরা এক এক করে কিছু ঘটনা শুনবো, বাট তার আগে যেটা বলতে চাই, শুরু কিন্তু হয়ে গেছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা কখনো চিপস মনে হয়, কখনো মনে হয় বিস্কিট, ইট ডিপেন্ডস যখন আপনি বাইট দিবেন আপনার কাছে কোনটা আগে মনে হচ্ছে, ডেফিনেটলি জানাবেন। সো নাম্বারটা 26969। যদি পরের পর্বে আপনি এখানে আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। একই সাথে facebook.com/jagofm থাকবেন আপনি সেখানে কানেক্টেড। এবং আপনার যে কোনো মতামত জানানোর জন্য চাইলে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারছেন। ফেসবুক লাইভ অলরেডি শুরু হয়ে গেছে, ফেসবুকে জাগোএফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং আর জি অপূর্বর পেজ থেকে আপনি অলরেডি লাইভটা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি যদি আপনার মনে হয় যে আপনি SMS এর মাধ্যমে আপনার ফিডব্যাকটা জানাবেন যে কেমন লাগে জাগোএফএম বা ভূত স্টুডিও, সেক্ষেত্রে মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন যে FM স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবার চলুন পরিচিত হওয়া যাক প্রথম যিনি অতিথি, তার কাছে আমরা যাব এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু দুর্দান্ত ঘটনা আমরা ব্রেকলেস ভাবে শুনব। সালামু আলাইকুম আবু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রুবি ভাইয়া।
রুবি, রুবি আপা কোথেকে আসছেন?
আমি আসছি ভাইয়া রামপুরা বনশ্রী থেকে।
জি, কি করা হয় রুবি আপা?
আমি একটা মাদ্রাসায় জব করি।
মাশাআল্লাহ। এবং আপনি অফিয়ারে যেটা বলছিলেন যে এই অনুষ্ঠানটা সন্ধান হচ্ছে আপনি আপনার ছেলের কাছ থেকে পান?
জি ভাইয়া, আমার
এই গল্পটা একটু শুনতে চাই।
আমার ছেলে নিয়মিত আপনাদের অনুষ্ঠানটা শুনে, ও ক্লাস 4 থেকে শুনে, তা আমিও শুনি মাঝে মধ্যে, আমি রেগুলার শোনা হয় না, মাঝে মধ্যে শোনা হয়। তো আমার ছেলের মাধ্যমে এখানে আমার আশা। একদিন আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু তুমি তো অনেক ভূতের হিস্টোরি জানো, চলো না একদিন যাই তুমি আর আমি। আমি বলতেছি, না আমি যাব না, আমি কখনো এসবে যাই নাই। কয়, চলো আমি আসি না, তোমার কিসের এত ভয়? তা আমি একদিন শুনতেছিলাম এই বৃহস্পতিবারে,
তখন
হ্যাঁ এই গত বৃহস্পতিবার শুনতেছিলাম। তা বলছে, আম্মু তোমার ফোনটা দাও তো। তখন ফোনটা নিয়ে একা একা SMS করে করে পাঠায় দেয়। দিয়ে বলতেছে, আম্মু আমি SMS করে পাঠায় দিচ্ছি, অপূর্ব ভাইয়া হয়তো তোমাকে ফোন দেবে, তুমি ফোনটা রিসিভ করো। তো ভাইয়া এখন দেখি, হ্যাঁ আমাকে শনিবারের দিন মনে হয় 7:45 দিকে না কয়টার দিকে আমাকে ফোন দিয়েছে। তখন বলতেছে, তখন আমি তো আর শিওর না যে আপনারা ফোন দিচ্ছেন। পরে যখন পরিচয় দিলেন তখন তখন আমার ছেলে বলছে, আম্মু চলো চলো যাই। আমি এখন বলতেছি, না আমি যাবো না। কয়, না চলো, তোমাকে আমি SMS করে দিয়েছি, তুমি চলো। তো ভাইয়া ঠিক আছে, আমার ছেলের মাধ্যমে এখানে আসা, আমি কখনো ভাবতে পারিনি যে আপনাদের ইস্যুতে আমি আসবো।
আমাদেরও খুব ভালো লাগছে। এবং আপনার ছেলের নামটা আমরা জানতে চাই।
রাইহান বিন রাফি।
রাফির জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে। ও সামনে পরীক্ষা, তো জাগোএফএম এর যারা দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে রাফির জন্য একটা ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল। এবং কোন একটা এপিসোডে রাফি আজকে অফিয়ার আমার সাথে গল্প হচ্ছিল এবং ও যেটা বলছিল যে কোন একটা এপিসোডে ও আসবে এবং কোনো প্রবলেম নেই, ওর কাছ থেকে আমরা বাকি ঘটনাগুলো, ওর ঘটনাগুলো আমরা শুনবো হোপফুলি। এনিওয়ে, সো এই মুহূর্তে আমরা রুবি আপার কাছে যাব এবং রুবি আপা এক এক করে আপনার কাছ থেকে ব্রেকলেস ভাবে সবগুলো ঘটনা শুনবো। এখন কোন প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
আমি প্রথম গল্পটা বলতে চাচ্ছি ভাইয়া, যে আমার বাবাকে নিয়ে।
জি,
আমার বাবার বয়স তখন 12-13-14 বছর বয়স হবে, 14-15 বছর বয়স হবে। তখন আমার বাবা আমার দাদা খেতে হাল চাষ করতে যায়, তখন বাড়িতে দাদিকে বলে যায় যে তুমি আমার জন্য খাবার পাঠিয়ে দিও, আব্বার নাম ধরে বলে। কয় ঠিক আছে, তখন দেশগ্রামে তো ভাইয়া বোঝেন, বলে করে গামছাতে বেঁধে ওগুলো বেঁধে দিয়েছে। দেওয়ার পরে আব্বা এখন নিয়ে চলে যাচ্ছে, যাতে আমাদের ঘরে পিছনে বালঝাড় আছে আর একটা সামনে বেলগাছ। তখন এই বেলগাছটা আমাদের ঘরের পিছন দিয়ে মানুষের দুপুরবেলা যেতেও অনেক ভয় পায়। তারপরে একদিন তখন গেছে, যাওয়ার পরে আব্বা হঠাৎ করে থেমে গেল ওই জায়গাতে, কেমন যেন একটা আওয়াজ আসলো, ভাই দাঁড়াও। তখন আব্বা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে এখন বলতেছে, সামনে দেখে আব্বা তাকালো, তাকানোর পর দেখে একটা ঘোড়া। তখন বলতেছে, ভাতের বাটি এখানে রাখো, রেখে আমার দিকে এগিয়ে আসো। তখন আব্বা এগিয়ে গেল, যারপর বলতেছে, চোখ বন্ধ করো, করে আমার পিঠের উপরে ওঠো। তখন আব্বা পিঠের উপরে উঠলো, ওঠার পরে বলতেছে যে আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা, এর আগে খুলবা না। তখন আব্বা বলল ঠিক আছে, এই কথা বলে ঘোড়ার পিঠে উঠলো। উঠার পরে তখন কিভাবে কোথায় নিয়ে গেল, পরে যে বলতেছে চোখ খুলো। তখন চোখ খুললো, চোখ খুলে দেখতে পেল যে শুধু কাছের ঘরবাড়ি আর কাছের ঘরবাড়ি, আর যার যার মতো শেষে অনেক মেয়েরা খালি ঘোরাঘুরি করতেছে। তখন আব্বা ওখানে দাঁড়ায় থাকলো। তখন একজন এসে বলতেছে যে আপনি কে ডাকে। তখন আমার আব্বা আগায় গেল, যে দেখে একটা মুরব্বি। তখন মুরব্বি বলতেছে, বাবা কানতেছে আব্বা, কয় কি হয়েছে তোমার, খালি কান্না করে। তখন ওই মুরব্বিটা বসাইলো আমার আব্বাকে, বসায় বলতেছে তুমি, তোমাকে আনছে কে? তখন বলল যে এমন এমন ঘটনা। তখন ওই মেয়েটা, তখন আব্বা কান্না করতে, তুমি কান্না করো না, তোমাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে ওখানে রেখে আসবে। তখন একজনকে বলল মিষ্টি আনো। তখন বড় একটা কাঁসার প্লেটে করে মিষ্টি আনলো, থালাই করে আব্বাকে খেতে দিল। তখন আব্বা খেল, খাওয়ার সাথে সাথে আব্বার ঠোঁট দাঁত লেগে ঠোঁটটা কেটে গেল। তখন ওরা স্যাবলন টাবলন দিয়ে পরিষ্কার করে দিল। দরপর আব্বা তো কান্নাকাটি করতেছে, তখন ওই মুরব্বিটা বলতেছে যে মেয়েটা নিয়ে গেছে ওনাকে ডাকছে, কয় এদিকে আসো। তবে এই ছেলেটাকে তুমি কোথায় থেকে আনছো? কয় যেখান থেকে আনছো ওখানেই রেখে আসবা। তুমি কি, ওই মেয়েটাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি জানো যে এই ছেলেটার বংশে এই প্রথম ছেলে আর যতগুলো আগে আর ভাই বোন হয়েছে সবগুলো মারা যায়। কোনো মুরব্বি যে কথাটা বলছে এটা সত্যি, আমার দাদি যতগুলো বাচ্চা হয়েছে 12-13টা হওয়ার পরে খালি হয়েছে আর মারা গেছে, যে লাস্টে হয়েছে এটাই আমার বাবা, এটাই শুধু বেঁচে আছে। এখন উনি বলতেছে যে যেখান থেকে আনছো ছেলেটাকে সেখানেই রেখে আসবা। তখন মেয়েটা কথা বলে না, মাথাও ওঠায় না। তখন একটা ধমক দিছে মুরব্বি, বলছে তোমাকে আমি কি বলতে পারছি, শুনতে পাওনি, মেয়ে ছেলেটাকে যেখান থেকে আনছো ওখানেই রেখে আসবা। তখন মেয়েটা মাথা নিচু করে আসছে, পরে আব্বাকে নিয়ে গেছে, নিয়ে গেছে যেখান থেকে নিয়ে গেছে ওখানে আর রেখে আসে নাই। আমাদের গ্রাম অঞ্চলে আবার কুশার জাল দেয়, ওই কুশারের গুড় যেখানে করা হয় ওখানে রেখে গেছে। যেই জায়গাতে রেখে গেছে ওখান থেকে কুশারের আখাটা অনেক দূরে, মানে আব্বাকে কেউ দেখতে পাচ্ছে না। আব্বাও যে সামনে আগাবে কিংবা কাউকে ডাকবে আব্বা এটাও পারতেছে না। তখন কে জানে ওখানে গেছে একটা লোক, গেছে যায় বলতেছে এই যে ওকে পাওয়া গেছে আব্বার নাম ধরে বলতেছে। তখন আব্বাকে ধরা মাত্র আব্বা ঠাস করে পড়ে গেছে, জ্ঞান হারাই ফেলছে। জ্ঞান হারানোর পর ধরাধরি করে সবাই বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সবাই মাথায় পানি টানি ঢালে, তখন আমার এক দাদা আছে উনি আবার অনেক কিছু জানে, ওনাকে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে দাদা এসে ঝাড়ফু দিয়ে আব্বাকে সুস্থ করছে। সুস্থ করানোর পর আমার আব্বা 3 মাস কোনো কথা বলতে পারে নাই, মানে কথা বন্ধ করে রাখছিল। তারপরে কথা বলতে পারছে 3 মাস পর, পড়ার পরেই আমার আব্বা একদিন নামাজ পড়তে গেছে মসজিদে। মসজিদে নামাজ পড়তে যেয়ে আসতেছে, আসে দেখে ঠিক আমাদের ঘরের পিছনে বেলগাছের নিচেই উনি দাঁড়িয়ে আছে সোজা। আব্বা এটা দেখে অনেক ভয় পাইছে, তারপর থেকে এখনো আমার আব্বা ওকে দেখতে পায় মাঝে মধ্যে। এটা ছিল আমার ভাইয়া প্রথম হিস্টোরি। আর দ্বিতীয় হিস্টোরিটা আমি বলতেছি, সেটা হলো আমার ছোট খালাকে নিয়ে। আমার মায়েরা 3 বোন, চার ভাই, ওটা আমার ছোট খালা, আমার নানা নানির বাড়ি রাজশাহীতে, আর আমাদের বাড়ি বগুড়া। তো আমার ছোট খালার, আমার মার বিয়ে হয় বগুড়াতে, আমার ছোট খালার বিয়ে হয় পাবনা, আর আমার বড় খালার বিয়ে হয় রাজশাহীতেই। তো আমার ছোট খালার বিয়ে হয়েছে পাবনা, তো ওখান থেকে আমার খালা মাঝে মধ্যে রাজশাহীতে বেড়াতে আসে। আর আমার খালার গায়ে একটা অদ্ভুত রকমের একটা জিন আছে, ওই জিনটা আমার খালাকে কবিরাজি শিখায়, মানে সবকিছু শিখাই দিছে, যে তোকে যে কর্মটা আমি শিখাই দিছি, তুই যদি আমার কথা মতো চলে এই কর্ম ধরে রাখতে পারিস, তুই সারা জীবন টাকা ইনকাম করে খেতে পারবি, মানে গায়ের জিনটা অনেক ভালো। তা আমার খালা কবিরাজি করে, তা রাজশাহীতে একদিন আসছে, আসার পরে একটা আসন দিয়েছে এক বাড়িতে, আসন দিয়ে বলতেছে এক মহিলার চর্মরোগ হয়েছে, তো এটা অনেক চিকিৎসা করছে, এটা ভালো করে ভালো হয়নি, তো এখন কবিরাজের লাইনে চিকিৎসা করবে। তা আমার খালা বলতেছে আমি চর্মরোগ ভালো করে দেবো। কয় কিভাবে? আমি গাছ আনতে ওষুধ দেবো জিনের মাধ্যমে, আমি কোনো টাকা নেবো না, যদি আপনার অসুখ ভালো হয় তাহলে আমাকে টাকা দিবেন। কয় ঠিক আছে। পরে আসন দিছে, আসন দেওয়ার পরে আমার ছোট মামা দরজায় দাঁড়িয়েছিল, তখন আসন দেওয়ার পরে এখন ওই গাছটা আসতেছে দরজা দিয়েই, তখন আমার ছোট মামাকে বলছে তুই সর ওখান থেকে, সরে যা, গাছ আসতে পারতেছে না, এই কথা ওই আসনে বসে বলতেছে। বলার পরে যখনই গাছটা আসছে হাত দিয়ে থাবা দিয়ে ধরছে, ধরে দেখে যে শিকড়, গাছের শিকড় না হাতের মধ্যে। তখন আরো পাশে থেকে আরো কয়েকজন বলতেছে যে এটি এমনি, তখন আমার খালা বলতেছে আসনে বসে যে এটি এমনি, তাহলে তোরা কি প্রমাণ চাস বল, আমি এটাই এনে দেব। তখন বলতেছে ঠিক আছে, আমরা হলো রাজশাহীর একটা শাহমুখদুম মাজার আছে, নাম আছে শাহমুখদুম মাজার, বলতেছে ওই মাজার থেকে আমাদেরকে ইফিন নিয়ে এনে দাও, আমরা এটা খাবো। কয় ঠিক আছে, তোমরা বসো, আমি ফিন্নি আনতেছি। পরে ফিন্নি এভাবে আসতেছে, হাত দিয়ে ধরছে, ধরার পরে সবাই কি দিছে তখন খেয়ে ওরা বিশ্বাস করছে। তখন এরকম খালা চলে গেছে আবার পাবনা, পাবনাতে চলে যাওয়ার পরে আবার কয়েকদিন পর আসছে, তখন একটা মহিলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরি করে, তো ওই মহিলাটার আবার গায়ের মধ্যে জিন ধরছে, ওটা আবার হলো হিন্দু, ওনাকে বলে নাকি মাদার নাকি বলে, ওটা ধরছে। তো মহিলার অফিসে যেতে পারছে না, চাকরি তো জয়েন করতে পারতেছে না, অফিসও করতে পারতেছে না। তো একদিন আমার নানির কাছে আসছিল, নানিকে বলতেছে খালাম্মা আপনি একটু ঝেড়ে দেন, আপনার গায়ে বলে কি আছে, দেখি আমি সুস্থ হতে পারি কিনা। তার নানির গায়েরটা বলে দিয়েছে যে না, খবরদার ওকে ঝাড়বি না, কারণ ওকে ঝাড়লে তোর ক্ষতি হবে। তার নানি বলতেছে না আমি ঝাড়বো না, আমি পারবো না। তখন চলে গেছে উনি। তখন আমার ছোট খালা যে কবিরাজি করে ওরা জানে, তখন আমার ছোট খালা একদিন হঠাৎ করে রাজশাহীতে বেড়াতে আসছে, তখন আমার ছোট খালাকে বলতেছে যে তুমি তো মানুষের অনেক কিছু করে দাও, তাহলে আমাকে একটু আমার গায়েরটা একটু ছাড়াও না। কয় ঠিক আছে আমি ছাড়াবো, আপনি আমাকে কি দিবেন? আমার ছোট খালা একটু একটু মানে বেশি ইয়া ছিল, যে কেউ একটু টাকা পয়সার লোভ টোভ দেখালে ও চলে যেত সাথে সাথে ওখানে। পরে বলতেছে যে ঠিক আছে, তোমাকে একটা কাপড় দেবো, একটা শাড়ি দেবো, আর 1000 টাকা দেবো। তা খালা এখন চলে যেতেছে, তখন আমার নানি ঘরে থেকে বলতেছে যে আমার খালা ছোট খালার নাম শানু, তো বলতেছে শানু তুই যাস নে, তুই যদি যে ওকে নামাতে যাস আর গাইডটা, তাহলে তোর ক্ষতি হয়ে যাবে। তখন আমার খালা শুনেনি আমার নানির কথা, না শুনে উনি চলে গেছে যায়া ওদের বাড়ির বারান্দার মধ্যে বসছে, বসে ওকে সামনে যে মহিলাটার গায়ে ধরছে এই জিনিসটা, ওই মহিলাটাকে সামনে বসেছে, আমার খালাও সামনে বসছে। বসে আমার খালা ফু দিয়েছে ওনার গায়ে ফু দেওয়ার পরে ওনার গায়েটা নেমে গেছে, আর খালার গায়েটাও নেমে ওই মহিলার গায়ে গেছে, আর ওনার গায়েটা নেমে যে খালার গায়ে আসছে। তখন তো খালা, ওই মহিলাটা সুস্থ হয়ে গেছে, খালা জানি কেমন খালা আবল তাবল বলে, বাসায় আসতে আসে খালি একটা শব্দই বলে, ঢোল ভাং ঢোল ভাং ঢোল ভাং। তখন আমার নানি বলতেছে তোকে যে আমি নিষেধ করলাম যে তুই ওকে ঝাড়তে যাস না, কেন তুই ওকে ঝাড়তে গেলি? তখন খালা খালি ঢোল ভাং ঢোল ভাং ঢোল ভাং বলে, আবল তাবল বলে বলে এখন নানি বলতেছে যা, আমি তোকে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শুনিস না, এখন কি করবি কর, আমার আর ক্ষমতা নাই, তোকে গাটা তো ছাড়াবো আমি। তখন আমার ছোট খালা পাবনায় চলে গেল, যাওয়ার পরে এখন খালি এ কথাটাই বলে, ঢোল ভাং ঢোল ভাং ঢোল ভাং, আর খালি হাসে। তখন আমার খালু বলতেছে কি হলো, তুমি তো সুস্থ মানুষ ভালো মানুষ রাজশাহীতে গেলা, তো এখন খালি এ কথা বলো কেন, ঢোল ভাং ঢোল ভাং আর আবুল তাবুল কথা বলো। পরে আমার খালু আমার ছোট খালাকে নিয়ে রাজশাহীতে আসছে, এসে বলতেছে আপনার মেয়ে ভালো আসলো পাবনা থেকে, আর এখানে এসে এমন হয়ে গেছে না কেন, বাড়িতে যে খালি বলতেছে ঢোল ভাং ঢোল ভাং, কোথা আপনার মেয়ে রেখে গেলাম, আপনারা সুস্থ করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিবেন। পরে খালাকে রেখে চলে যায় খালু, পরে খালা আর থাকতে পারে না, চলে যায়। ওই এরকম আবল তাবল সংসারে অনেক অশান্তি করে, অনেক যখন অশান্তি করে তখন আমার খালু বলতেছে না একে আর রাখা যাবে না, তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে। তখন বলতেছে ওরা এখন আর কবিরাষ্ট্র বেড়াতে কোথাও দেখায় নাই। তো বলতেছে না আমি আমার বাবার বাড়িতে যাবো না, আমার বড় বোনের বাড়িতে আমি বেড়াতে যাবো বগুড়ায়। তখন ছোট খেলা করছে কি বাঁচে উঠছে, বাঁচে উঠার পরে উনি হলো বাঁচে উঠছে গাইবান্ধার গাড়িতে উঠছে, গাইবান্ধার বাঁচে উঠছে। উঠার পরে উনি ঘুমাই গেছে, দুপুরবেলা উঠছে, ঘুমাই যাওয়ার পরে রাত মুকামতলা ছেড়ে চলে, আমাদের বাড়ি আবার মুকামতলা, আমাদের বাড়িতেই যাচ্ছিল উনি। মুকামতলা যাওয়ার পরে হয়তো হেল্পার ডাকছে উঠেন উঠেন নামবেন কিনা, তা আমার খালা ঘুমাই যাওয়ার পর আর টের পায় না, ওকে নিজে নামাই দেওয়া হয়েছে গাইবান্ধা। তখন উনি গাইবান্ধা নেমে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে, উনি তো চিনে না, ওখানে নামাই দিচ্ছে। তখন উনি এখন সন্ধ্যা হাঁটতেছে রাস্তা দিয়ে, তখন একটা ছোট একটা বাচ্চা দেখে রাস্তায়। তখন বলতেছে বাবা আমি তোমার বোনের বাড়িতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি ভুলে এখানে চলে আসছি, গাইবান্ধা চলে আসছে, আমার নামার কথা ছিল মুকামতলা, আজকে রাত তোমাদের বাসায় থাকবো আর কালকে সকালে আমি চলে যাব। তখন ওই ছেলেটা হাত ধরছে, আর ছেলেটা অপরিচিত মানুষ দেখে ভয়ে কান্না করে দিয়েছে, আমার খালা করছে কি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে গালের মধ্যে। আর ওই ছেলেটা চিল্লাইয়ে উঠছে, আশেপাশে মানুষজন সব জড়ো হয়ে যায়, আমার খালাকে খুব মারছে, আমার খালা তো আর থাপ্পড় দেয়নি, দইছে আর গায়েরটাই যে জিনিসটার গায়ে আছে। তখন মানুষ মারধর করে আমার খালাকে চালান করে দিয়ে দিয়েছে, গাইবান্ধা থানায় চালান দিয়ে দিয়েছে। চালান দেওয়ার পরে আমার খালা জেল হয়ে গেল, জেলখানায় দুই বছর জেল খাটলো। থাকার পরে আমাদের গ্রামের একটা লোক ওই জেলখানায় মার্ডার কেসের আসামি, ওনার সাথে আমার খালার পরিচয় হলো। বলতেছে যে ভাইয়া এমন তো আমার, যখন আমার খালার শরীর থেকে ওই জিনিসটা নেমে যায় তখন আমার খালা পুরো সুস্থ, আবার যখন এসে হাজির হয় তখন আবল তাবল বলে। তখন ওই লোকটাকে বলতেছে যে ভাইয়া আমার বোনের বাড়ি তো দুলাভাইয়ের বাড়ি ওই জায়গায়, আপনাদের ওখানে আমার দুলাভাই পুলিশের চাকরি করতো, তো একটু যে চিনেন কিনা, যদি চিনেন তাহলে যে বলেন যেরকম আপনার শালি গাইবান্ধা জেলখানায়। কয় হ্যাঁ আমি চিনি, আমি জামিনে বাড়াবো কয়েকদিন পর। তারপরে ওই লোকটা জামিনে পেয়ে বাড়িতে চলে আসছে, আসার পর আমার আব্বার সাথে দেখা হয়েছে। আমার আব্বার সাথে দেখা হওয়ার পরে আব্বা বলতেছে হ্যাঁ আমার এরকম একটা শালি দুই বছর আগে হারাই গেছে, কোনো ওদের পরিবারের সব লোক খুঁজতেছিল পায় নাই, তো এখন দেখি যাই তো দেখি গাইবান্ধা জেলখানায় সত্যি কিনা। যা দেখে হ্যাঁ নাম ঠিকানা সব লিখে দিয়েছে, দেওয়ার পরে দেখে হ্যাঁ, দেখার পরে সেই কি কান্নাকাটি করকা, দুলাভাই আমাকে বার করেন তাড়াতাড়ি এখান থেকে, দেখেন ওনাকে বের করা হয়েছে, জামিনে নাগি বের করেনি। পরে বলতেছে জজ বলতেছে যে ওনার অভিভাবককে, ওনার অভিভাবককে নিয়ে আসেন। তারপরে আমরা ফোন দিয়েছি আমার খালুকে, আমার খালু আসছে, আমার খালাতো ভাই আসছে, ওরা আসার পরে আমার খালাকে কাঠগড়ে তোলা হয়েছে, আমার খালুকেও তুলছে, বলছে দেখেন তো ওনাকে চিনেন। তখন আমার খালু বলতেছে হ্যাঁ এটা আমার ওয়াইফ। তখন আমার খালাকে আবার বলতেছে দেখেন তো ওকে চিনেন না কিন, প্রথমে বলছে হ্যাঁ চিনি, তাই বলছে দ্বিতীয় বলতেছে না না আমি চিনি না ওনাকে, ওনা আমার কেউ হয় না, ওদেরকে আমি চিনি না। তখন বলতেছে ঠিক আছে তাহলে আপনারা যান, আপনারা ভোটার আইডি কার্ড নিয়ে আসেন, আমরা আর জামিন দিতেছি না, আপনারা ভোটার আইডি কার্ড দেখলে আমরা মিলায় তারপরে জামিন দেব। তখন খালুর আবার চলে গেল পাবনা, যাওয়ার পরে ভোটার আইডি কার্ড এনে তারপরে জজের কাছে জমা দিল যে হ্যাঁ ঠিক আছে, পরে জামিন দিয়ে দিল। ওরা বুঝতে পারছেন না এটা জিনে ধরাই লোক, উল্টাপাল্টা কথা বলে। তারপর আমাদের বাড়ির থেকে এনে আমার মা একটা কবিরাজের কাছে নিয়ে গেল ওনাকে। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজটা বলতেছে যে ঠিক আছে আমি আসন দেব, আপনারা বসেন। তো এই কবিরাজটা দুচালা একটা ঘর আছে উঠানের মধ্যে, কোনো বেড়াটারা কিচ্ছু নাই, দুচালা ঘর টিনের। তখন পুরা ঘরটা বাঁশ দিয়ে ঘিরা, বাঁশ ছিল, বাঁশ দিয়ে পুরা কাপড় কালো কাপড় দিয়ে বেঁধে দিল। দেওয়ার পরে ঘরটা করলো কি ভেঙে মাটিতে শোয়াই দিল, শোয়ানোর পরে এই ঘরটা আবার খাড়া করে ফেললো। সাথে আমিও গেছিলাম, আমার খালার সাথে আমার আম্মার সাথে আমি গেছিলাম, আমি দেখে ভয় পেয়ে গেছি অনেক, যে ঘর শোয়াই ঘর উপরে আবার কিভাবে তুললো, আশ্চর্য কাহিনী, এটা আমার নিজে চোখে দেখা, আমি ভয় পেয়ে গেছিলাম ওই দিন। পরে হাত বার করে দিল, হাতে দেখি এতটুকু হাত বার করে দিয়েছে, দেখে কি হাতে শুধু পশমে ভরা। তখন উনি বলতেছে হ্যাঁ ওনার গায়ে একজন আছে, ওকে ছাড়াতে হলে, এখন ছাড়া তো যাবে কি না, অনেকদিন হয়ে গেছে রক্তের সাথে মিশে গেছে, তবু আমরা চেষ্টা করবো, কিন্তু টাকা লাগবে অনেক। তখন বলতেছে ওনার গায়ে মাদার আছে, মানে হিন্দুদের হিন্দু জিনিস আছে, কিন্তু এটা খুব খারাপ, ওনার শরীরে মিশে গেছে রক্তের সাথে। এটা ছিল ভাইয়া আমার দ্বিতীয় গল্প। তৃতীয় গল্পটা হলো ভাইয়া, সেটা হলো আমার নানি। আমার নানি তখন আমার মার বয়স 7-8 বছর হবে, তখন আমার নানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাবুচি, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাবুচি চাকরি করে। এখন আমার মা ছোট, আমার নানির গায়ে একটা আছে। আমার নানি আমার নানাকে বলতেছে যে তুমি তো বাজারে যাচ্ছ, তো একটা ইয়ে করো, ইয়া আমার মার নাম ধরে বলতেছে যে ওনাকে সাথে করে নিয়ে যে একটা হাফ কেজি চিনি কিনে দিও। তাই কেন? আমি সন্ধ্যার সময় একটু বসবো, আসনে বসবো, আমার গায়েরটা আসবে, ওকে শরবত দিতে হবে। তাই ঠিক আছে, এই কথা বলে আমার মাকে সাথে করে নিয়ে নানা বাজারে গেছে, যাওয়ার পর চিনি কিনে দিছে। তেন আমার মা তো ছোট, এত তো বুঝতে পারে নাই, ওই চিনির প্যাকেট খুলে খেতে খেতে আসতেছে, আসতে রাস্তায় এসে প্রস্রাব ধরছে। আমার মা আবার করছে কি, চিনির প্যাকেটটা রেখে প্রস্রাব করতে বসছে, এই চিনি প্রস্রাব গড়ায় যায়, চিনির প্যাকেটটা ভিজে গেছে। তেন মার বোঝে নাই, মুছে টুছে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পরে রাখছে, রাখার পরে নানি আবার এটা উঠায় রাখছে। এখন বিকালবেলা আসরের নামাজ পড়ছে নানি, পড়ার পরে আসনে বসবে, নানা আসছে, নানা এসে শরবতটা বানাইছে, বানায় সামনে দিছে। সামনে দেওয়ার পরে যখন আসনে ওখানে বসছে, যায় নামাজে বসে আসন দিল, তখন গায়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে যে শরবত শরবত দিয়েছে, শরবতের গ্লাসটা নিয়েছে, নিয়ে আমার নানার কপালে এভাবে ছুঁড়ে মারছে। কপালে ছুঁড়ে মারার সাথে সাথে নানার কপালটা কেটে গেছে। কয়, তোর মেয়ের প্রস্রাব আমাকে খাওয়াচ্ছিস? আর আমার মা বসা ছিল বারান্দায় খেলতেছিল, আমার মাকে ওখান থেকে এক লাথি দিছে, দিয়ে উঠানের মাঝখানে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে এখন নানির গায়ে থেকে, নানি তো ওখানে জ্ঞান হারায় পড়ে গেছে, পরে নানিকে মাথায় পানি টানি দিয়ে সুস্থ করে তুলল, পরে আমার মাকে নিয়ে এরকম টানা হাসরা। তারপরে সুস্থ টুস্থ করে তারপর দিন নানি এখন রান্না করতেছে, চুলার পারে উঠানে বসে রান্না করতেছে। রান্না করতেছে এখন তরকারি পাতিলের উপর পাথর, এত বড় একটা পাথর ভাইয়া, পাথরটা দেখলে মনে হয় ওটা আমার মাকেই মারত। এই জিদ দিয়ে তরকারি পাতিলের উপর মারছে, তরকারি পাতিল ছিটে মিটে যায়, পুরা গরম তরকারি। এটা দেখে মা জ্ঞান হারাই ফেলছে, এই অবস্থাটা দেখে। জ্ঞান হারানোর পরে তারপরে মাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে যে ভর্তি করছে। মার কথা বলতে পারে না, এটা দেখে মা আতঙ্ক হয়ে গেছে, কথা টথা কিচ্ছু বলতে পারে না। ডাক্তার টাক্তার সব শেষ, হাসপাতালে ভর্তি ছিল মনে হয় এক মাস, মাকে নিয়ে এক মাস ভর্তি ছিল। থাকার পরে ডাক্তাররা রিলিজ দিয়ে দিয়েছে, যেদিন রিলিজ দিয়ে দেবে ওদিনকার সন্ধ্যার সময় আমার নানি আমার মাকে নিয়ে বাথরুমে গেছে। তখন বাথরুমে দরজা থেকে বেরিয়েই দেখে, সামনে দেখে আমার নানি, আমার নানির গায়েরটাই দেখা দিয়েছে। বলতেছে, এবারকার মতো তোর মেয়েকে আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যদি কিছু হয় এরপর আর কোনো ক্ষমা নেই তোর মেয়ের, যা হাসপাতালে তাড়াতাড়ি হাসপাতাল থেকে নিয়ে যাও, আর গায়ে যেন কোনো ইঞ্জেকশন না হয় নাস হয়। তাই ঠিক আছে, তখন নানি এই বেড রিলিজ করে নিয়ে চলে গেল। এটা ছিল ভাইয়া আমার তৃতীয় গল্প। এখন চতুর্থ গল্প ভাইয়া আমার, এটা ছিল আমার মার সাথে, আমি তখন ক্লাস নাইনে পড়ি, আমি স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পথে স্কুলের থেকে আসতেছি বাড়িতে, আসার পরে দেখি মা রান্না করতেছে। তখন মা বলতেছে, আমার তো ভালো লাগতেছে না, যে তুই একটু চুলার পারে বস। তা আমি আমি পারবো না, আমি এমনি জাননি করে আসছি, আমার ভালো লাগতেছে না, আমি এখন খাইয়ে দিয়ে একটু রেস্ট করবো। কয়, না তুই একটু বস মা, আমার ভালো লাগতেছে না। তখন আমি বসলাম মার পাশে, তখন দেখি ভাইয়া হঠাৎ করে একটা পাথর পড়লো তরকারির পাতিলের উপর। তখন আমি দেখি একটু ভয় পেয়ে গেলাম, যে পাথর কোথেকে আসলো। তা মা বলছে, তুই এখানে বস। মা কেমন যেন একটা আতঙ্ক হয়ে বলছে, তুই এখানে বস। তখন বলছে, এ কথা বলে মা উঠে চলে গেল, যে ঘরের মধ্যে ঠাস করে শুয়ে পড়ার পর বিছানার মধ্যে শুরু হয়ে গেল গ্যাংরানি। তখন আমি বলতেছি, কি হয়েছে মা হঠাৎ করে শুয়ে পড়লো যে গ্যাংরাইতেছে, আমি তখন চলে গেলাম যে বলতেছে। তখন আমি বুঝতে পারছি যে মার গায়ে হাজির হয়েছে। তখন বলতেছে, তখন আমার বাবাকে ফোন দেওয়া হলো, আব্বা থানায় থেকে আসলো। তখন আমার ছোট ভাই, আমার ছোট বোন আর আমার বড় ভাই বাড়িতে গেছে, ওরা নাই। বলতেছে, আমি এখন বলতেছি আব্বাকে, আব্বা এরকম এখন কি করবেন। আব্বা বলতেছে, ওজু করে আসলো, আসে কোরআন শরীফ নিয়ে বসলো, কোরআন শরীফ নিয়ে বসে কোরআন শরীফ তেলাওয়াত করলো। করার পরে আমার আম্মার এই কেনি আঙ্গুলটা এভাবে জোরে চাপ দিয়ে ধরলো, ধরে বলতেছে, যখন ধরে ফু দিল তখন বলে, বাবা যাচ্ছি যাচ্ছি। আব্বা বলে, এক্ষুনি যা। ভাই ঠিক আছে আমি চলে যাচ্ছি, রাত ১২টায় আবার আসব। আমি তো ভয়ে শেষ, যে আমার তো আব্বার রাতে ডিউটি পড়বে, বাসায় কেউ নাই, ভাইও আমার ছোট বোনকে নিয়ে গ্রামের বাড়িতে গেছে। তখন আমরা থাকতাম সিরাজগঞ্জ, তখন আব্বা সিরাজগঞ্জ বদলি হয়েছে। তখন ঠিক রাত ১২টা আমি মার ডান পাশে শুয়ে আছি। যখনই ১২টা বাজলো তখন দেখি আমার মা খালি গ্যাংরাইতেছে। আমি বললাম হইছে, এবার আমি কি করব, আমাকে গলায় চেপে ধরে হাসতেছে, কখনো হাসে কখনো কান্না করে, কখনো হাসে কখনো কান্না করে। আমি এটি দেখে আমার মাকে বলতেছি, মা আমি কি কোরআন পড়বো? মা বলতেছে, এই উজু করে আয়। এখন উঠছি আমি, কোনো মতো মার পাশে থেকে উঠে গেছি। আমি ভাবতেছি আল্লাহ আমাকে কি গলা চিপেই ধরে নাকি, লাইটও দেয়নি ঘরের ভিতরে, অন্ধকার। তারপরে আমি এখন উজু করতে গেছি কলে, যা দেখি কল চিপতেছি পানি না। এদিকে তো মা হাসতেছে, কি হাসির শব্দ, মশারি টাঙ্গানো আছে। তখন আমি লক করতেছি বাড়িওয়ালার ঘরে, যে কাকি কাকি দরজাটা খোলেন, কাকি কাকি দরজাটা খোলেন। রাত বাজে তখন ১১:৩০ না ১২টায়, ১২টায় ওনার গায়ে হাজির হওয়ার কথা, ১২টায় বাজে। তখন উনি দরজা খুলে না ভাই, আমাকে কাকি দরজা খুলেন, পরে দরজা খুলছে, কয় কি হয়েছে? আমাকে কাকি যেরকম আমাকে মাকে ধরছে, জিনে ধরছে। তখন দরজাটা দুই পাশে মেলা, তখন বলতেছি দরজাটা একটু যদি লাগাই দিতেন তাহলে ভালো হতো, না হলে মা যেকোনো মুহূর্তে বাড়ায় যাবে। তখন এর মধ্যে দেখি আমাদের বাড়ি আলা আসলো, উনি আবার দোকান আসছে, দোকান বন্ধ করে খেয়ে আসছে। আমাকে কাকা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করেন, না হলে যেকোনো মুহূর্তে মা বাড়ায় যাবে। কয় ঠিক আছে। তখন উনি যে দরজাটা বন্ধ করছে, উনি খালি যে শিকলটা আটকাই দিল দরজার, আর এমন জোরে দরজার মধ্যে একটা লাথি দিল। আমার মা কিন্তু শোয়াই আছে খাট উপরে, কখন লাথি দিল, কখন উঠে আসলো, কখন কি করলো, এ কথা বলে, দরজা খোল, দরজা কেন লাগালি? তারপর আমি বলছি কাকা তাড়াতাড়ি ইয়াতে যান, এই ক্যাম্পে যান, যে থানায় যান, যে বলেন যে এরকম ওনার ওয়াইফকে, আমার আব্বার কথা বললাম, যে আব্বাকে যে জানান তাড়াতাড়ি। তোমার আব্বা তো নাই, ডিউটি গেছে, আমাকে তাড়াতাড়ি কাউকে যে ফোন দিতে বলেন। তখন তাড়াতাড়ি করে উনি ওনার দোকানের পাশে পুলিশ ফাঁড়ি ছিল, ওখানে যে পুলিশ ফাঁড়িতে বললো যে ওনার ওয়াইফকে যিনি ধরছে, উনি তো নাই, ডিউটিতে আছে, আপনারা ফোন দেন। তখন ওনাকে ফোন দিল, তখন আব্বা রাত্রে আসলো। আসার পরে আব্বা উজু করে কোরআন শরীফ নিয়ে বসলো, বসার পরে এভাবে কেনি আঙ্গুলটা চেপে ধরল, ধরার পরে তখন বলছে চলে যাচ্ছি, কয় ঠিক আছে তাড়াতাড়ি যা। তখন আমার মার কিছু হলে আমার আব্বাই জিন ছাড়াইতো। তারপরের দিন সকালে এরকম হঠাৎ করে মা ভালো হয়ে গেল, হঠাৎ করে মার গায়ে আক্রমণ করে। তখন এরকম সকালবেলা তখন আমার ভাইও বাড়ির থেকে আসছে, আমার ছোট বোনও আসছে। আসার পরে এখন মা ঘরের দরজায় দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখি মাকে নিয়ে চলে যেতেছে, মানে নিয়ে চলে যেতেছে ওরা। তখন আমার মা তাড়াতাড়ি করে আমার ভাই আবার করছে কি, আমার মার শাড়ির আঁচল টানে ধরছে, যদি আঁচলটা টেনে না ধরে তাহলে কিন্তু আমার মা চলে যায় ওনার সাথে। এটাই ছিল ভাই আমার চতুর্থ নম্বর গল্প। পঞ্চম নম্বর গল্পটা বলতেছি ভাইয়া, এটাও আমার মাকে নিয়েই। তখন আমার বাবা নতুন বিয়ে করে আমার মাকে, আমরা তখন কেউ হই নাই, কোনো ভাই বোনই হই নাই। তখন আমার মা, আমরা কোনো ভাই বোন হই নাই, তখন আমার বাবাকে, তখন রাজশাহীতে চাকরি অবস্থায় আসছিল, হ্যাঁ রাজশাহীতেই। তখন আমার মা দোকানে গেছে রাত্রে, রাত্রে না সন্ধ্যার দিকে দোকানে গেছে। দোকানে যাওয়ার পথে দুই পাশে দুই পাঁচি, রাজখানে দিয়ে মাঝখানে দিয়ে একটি গলি, তখন দেখি কি ওয়ালের সাথে একটা মাথা মানুষ দাঁড়ায় রয়েছে, কিন্তু মানুষটার মাথা নেই, বুকের মধ্যে বড় বড় দুটো চোখ। এটা দেখে আমার মা, আমার মা আবার একটা জিনিস ভালো আছে, মানে কোনো আতঙ্কিত হয় না কোনো জিনিস দেখে, পরে চলে আসছে। আসার পরে রাতে আমার আব্বা আসছে থানায় থেকে, এসে বলতেছে আমার ডিউটি আছে, তুমি আমাকে ভাত দাও, তাড়াতাড়ি আমি খেয়ে আবার ডিউটিতে যাব। তে বলছে ঠিক আছে। তখন আমার মা আমার আব্বাকে ভাত দিছে, দেওয়ার পরে খালি বলে কি, ওই চকিত খাটের তলে কি, তুমি দেখো তো খাটের তলে কি জানি দেখা যায়, দেখো তো কি ওটা। তখন আমার আব্বা করছে কি, কিছু দেখে না, কয় দেখো না কি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তখন আব্বা বাতি জ্বালাইছে, কয় দেখো না কি ওটা, দেখো না কি। তখন দেখে আব্বা এখন বাতি নিয়ে খাটের তলে গেছে, খাটের তলে থেকে সে কই কিছু নাই। এদিকে দেখে আমার মা নাই ঘরে, মা নাই। তখন আব্বা বারে তাড়াতাড়ি খুঁজতেছে কি, ওই কই কই, নাই নাই। তখন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেছে, আমার মার নাম ধরে বলছে, উনি কই, শাহানা কই? তো বলতেছে আমি তো দেখি নাই। তার আব্বা বলতেছে হ্যাঁ হয়েছে, তাহলে নিয়ে চলে গেছে, এখন আমি কোথায় খুঁজবো? তখন দেখতেছে হ্যাঁ, এখন আব্বার বাড়ির আশেপাশে খুঁজতে খুঁজতে রাস্তায় নেমে গেছে, দেখে হ্যাঁ একদম বিশ্ব রোডের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মা হেঁটে যাচ্ছে আর আমার আব্বা পিছন থেকে দৌড়াইতেছে, মাকে ধরতে পারতেছে না, মা হেঁটে যাচ্ছে আর আব্বা পিছন থেকে দৌড়াইতেছে। তখন আব্বা বলতেছে, ওকে যদি আলোর মধ্যে না ধরতে পারি তাহলে আমি আর ওকে ধরতে পারবো না, অন্ধকারে চলে গেলে। তখন কি করবো? তারপর দৌড়াইতেছে, মা হেঁটে যাচ্ছে, তখন মার শাড়ির আঁচল মানে মাটির সাথে ছেঁচড়াইতেছে আর মার চুলগুলো বাতাসে উড়তেছে। তখন আব্বা বলতেছে হয় শাড়ির আঁচল ধরে টান দেবো না হলে চুল ধরে টান দেবো, তবে টান যে দেবো যে এখন রোডের মধ্যে যদি মাথাটা পড়ে যায় তাহলে ফেটে যাবে। আব্বা এখন বলতেছে কি ধরবো কিভাবে, তখন আব্বা এখন করছে কি আমার মার চুলগুলো হাতের সাথে পেঁচায় এভাবে টান দিছে, টান দেওয়ার পরে আমার মার মাথাটা আব্বার পায়ের উপর পড়ছে, পড়ার পরে মা জ্ঞান হারাই ফেলছে। ওখানে জ্ঞান হারার পরে মাকে বাসায় নিয়ে আসা হয়েছে, আনার পরে ঝাড় ফু করে আব্বা সুস্থ করছে। তখন খালি বলে কি জ্ঞান ফেরার পর আমার কি হয়েছিল, আর খালি বলে শরীর ব্যথা করে। এটা ছিল ভাই আমার 55 নম্বর গল্প। আমার একটা ফুপ্পি ছিল, ওনার খুব সাহস ছিল, ওনার খুব সাহস মানে উনি সাহসী একটা মেয়ে ছিল। রাত বিরাত যেখানে যেত কোনো ভয় পেত না। তখন রাত গ্রামে তো বোঝেনি যে রাত করে মানুষ গ্রামে পিঠা ভাজে, তখন এই পিঠা ভাজতেছে রাত তখন বাজে 11টা, পিঠে টিঠে ভাজে নিয়ে বাড়িতে আসতেছে, ওনাকে আবার পিঠা দিয়েছে, উনি আবার বাড়িতে আসতেছে রাত 11টার দিকে আসতেছে। তখন আমাদের গ্রামের বাড়ি আবার বগুড়াতে, দুই পাশে আমাদের বাড়িটা আবার এক পাশে হলো বাঁশের ঝাড়, আমাদের গ্রামে বলে আড়া। বাঁশ ঝাড়ের তল দিয়ে আসতেছে, আস্তে আস্তে আসতেই দেখে সামনে একটা মহিলা সাদা কাপড় পরা, আমার গায়ের পশম খাড়াই গেছে। মহিলাকে বলতেছে চাচি তুমি এত রাত্রি কোথায় যাচ্ছ? চাচি অনেকবার ডাক দিছে। তখন ওই মেয়েটা রাগ হয়ে যায়, পিছন দিকে তাকে বলছে এই তুমি আমার সাথে এমন করো কেন? তখন আমার ফুপি বুঝতে পারছে, তখন উনি পিছনে সরে গেছে। পিছনে সরে যাওয়ার পরে ওই মহিলাটা সোজা বাঁশ বাগানের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ফুপি এখন বাসায় যাওয়ার পরে পিঠাগুলো আর খায় না, পিঠাগুলো না খায় রেখে দেওয়ার পরে আগুন জ্বালাইছে চুলাতে, যারে হাত পা ছেঁকে ঘরে যেয়ে ঘুমাইছে। তখন তারপরের দিন সকালবেলা উঠে আমার ওই দাদির বাসায় গেছে, তখন যায় এখন যায় দেখে দাদি নাই, দাদি ঘরে নেই, তখন ঘরে ভিতরে ঢুকছে। তখন যে ঘরে ভিতরে ঢুকছে ওই ঘরটার ভিতরে ছিল কবর, অনেক আগের কবর দেওয়া হয়েছিল কাকনা কাক, ওনার ওই জায়গাতে ঘর উঠানো হয়েছিল। তখন খাটের নিচে দেখে ঠ্যাং মেলে দিয়ে সাদা কাপড় পরে বসে রয়েছে। তখন আমার ফুপি বলতেছে চাচি তুমি ওখানে কি করো খাটের তলে? চাচি তুমি খাটের তলে কি করো ঠ্যাং মেলে দিয়ে বসে? তখন কথা বলে না, কথা যখন না বলে তখন আমার ফুপি ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে দেখে উঠানের মধ্যে, ঘর থেকে বেরিয়ে যায় উঠানের মধ্যে দেখে আমার দাদি দাঁড়ায় আছে। কয় চাচি তুমি না ঘরের ভিতরে ছিলা, তুমি এখানে আসলা কিভাবে? কয় কই আমি ঘরের ভিতরে ছিলাম, আমি তো এখানেই দাঁড়ায় আছি। তাকে তাহলে ওই যে তোমার খাটের নিচে সাদা কাপড় পরে ঠ্যাং মেলে ধরে কে বসে আছে? কয় চুপ থাক এ কথা আর বলিস না। এটাই ছিল ভাইয়া আমার শেষ গল্প।
সো থ্যাংক ইউ সো মাচ রুবি আপু, এবং রুবি আপুকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনি। এনিওয়েজ, এবং রুবি আপার কাছ থেকে আমরা অনেকগুলো ঘটনা শুনলাম এবং আশা করছি ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগলো, এবং ব্রেকলেস ভাবে বেশ কিছু ঘটনা আমরা শুনছিলাম বনশ্রী থেকে আগত রুবি আপা, যার ছেলে রাফি মূলত আমাদেরকে প্রথম দিকে শুনতো, অনেকদিন যাবৎ শুনতে শুনতে সে তার মায়ের সঙ্গে শেয়ার করলো, তারপর মাকে যেটা করলো রেজিস্ট্রেশনটা করে দিল, এবং আজকে রুবি আপু এসে গল্পগুলো বলল। ঠিক একইভাবে তুমিও কিন্তু তোমার বাবাকে তোমার মাকে পরের পর্বের জন্য রেজিস্ট্রেশনটা করে দিতে পারো। মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। আর এদিকে মোবারক ভাই সহ আর অনেকে জয়েন করছেন ফেসবুক লাইভে, আবুল দারা আছেন আমাদের সাথে, এস কে জিসান, শিহাব খান, আশরাফুল আলম আছেন আমাদের সাথে, রফিক আছেন আমাদের সাথে, আর দেখতে পাচ্ছি নাহিদ আর রবিন সহ আর অনেকগুলো বন্ধুকেই থ্যাংক ইউ সো মাচ। তো এই মুহূর্তে আমরা ছোট একটা বিরতি নিব, এবং বিরতির পর যখন ফিরছি আরো বেশ কিছু ঘটনা, এবং শুরু কিন্তু হয়ে গেছে ঠিক রাত 10টায় ভূত স্টুডিও। তো আরেকটা বার বলছি, যদি আপনি আগামী পর্বে এখানে আসতে চান খুবই সহজ, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটায়। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। প্রাণ পরাটা কি চিপস না বিস্কিট খাবেন, ট্রাই করবেন ডেফিনেটলি আমাকে জানাবেন। দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছে অপূর্ব, সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন জাগো FM 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tata. Tata chips, bro. Texture tech to different. Tata. It's a solid biscuit. No, bro, it's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a chips. Alu shake. Spicy seasoning is twisted. Oh, prawn potata.
Guys, come on. It's a chips like a biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning a twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটা বার, এবং আপনি শুনছেন দেখছেন জাগো এফএম 94.4। অনেকেই রয়েছেন এবং ফ্যামিলি সহ অনেকেই দেখছেন এবং শুনছেন আজকে। তো এই ব্যাপারটা অপূর্বকে ভীষণ রকম ভাবে ইন্সপায়ার করছে। তাসনিম আছেন আমাদের সাথে, তাসনিম আয়ান বলছেন তিনি শুনছেন এবং তার মা এবং ছোট বোন এবং তারা একসাথে হচ্ছে আজকে ফ্যামিলিতে, মোটামুটি সারাদিনের কাজ শেষ করে এই মুহূর্তে ফ্রি এবং অনেকদিন পরে রেডিও শুনছেন, একটা ভালো লাগা কাজ করছে। একটা ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমার যখন জীবনে প্রথম রেডিও শোনা শুরু করা, তো তখনও কিন্তু এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটত কোনো না কোনো রেডিওতে, তখন হয়তো বা হরর শো হতো। তো সেইটা হচ্ছে আমি এবং আমার মা দুজন বসে একসঙ্গে শুনতাম। তো কখনো কখনো মনে হতো যে আদৌ কি ব্যাপারগুলো ঘটে, তো আদৌ কি এই বিষয়গুলো হয়। তো অনেকটাই না, মানে আমার একটু ফ্ল্যাশব্যাকে আমি চলে যাই যে এই ধরনের টেক্সট যখন কেউ করে যে ফ্যামিলি নিয়ে শুনছে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে বা ছোট ভাইয়ের সঙ্গে, ছোট বোনের সঙ্গে, ইভেন আমি আমার মামার সাথে প্রায় সময় যেটা হতো সেটা হচ্ছে যে এই গল্পগুলো বলতাম যে তুমি কি অমুক এপিসোডের অমুক গল্পটা শুনছিলা। তো এখনো কিন্তু এই ট্রেন্ডটা রয়েছে, এবং এখনো ফ্রেন্ডরা কিন্তু পরের দিন যখন ফ্রাইডে, তার পরের দিন স্কুলে বা হচ্ছে কলেজে কিন্তু স্টোরিজগুলো শেয়ার নিয়ে কথাবার্তা হয় বা মেসেঞ্জারে কিন্তু টুকটাক আড্ডা চলতেই থাকে। সুমাইয়া আছেন আমাদের সাথে, সুমাইয়া জামান শুনছেন আমাদেরকে। নিজামুদ্দিন প্রিন্স আছেন আমাদের সাথে, তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সাইফ আছেন আমাদের সাথে, বলছেন দুর্দান্ত লাগছে আজকের ঘটনাগুলো। আর ফাইম ভাই বলছেন তিনি আসতে চান অপূর্ব। ওকে, খুবই চমৎকার। তো যদি আপনি আসতে চান পরের এপিসোডে, অবশ্যই যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এটা একটা মজার জিনিস, যারা ট্রাই করেন নাই প্লিজ একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত, খুবই টেস্টি, খুবই ইয়ামি। সো আজকে এই মুহূর্তে আমাদের দ্বিতীয় যিনি গেস্ট, তার সাথে আমরা পরিচয় হব এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনব। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আরিফুর রহমান।
আরিফুর রহমান, আরিফুর রহমান কি করা হয়?
স্টুডেন্ট।
স্টুডেন্ট, লেখাপড়া করছেন। আরিফ ভাই, আজকে প্রথম কোন ঘটনাটা শোনাবেন আমাদেরকে?
আজকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটনা, সে তার আরেক ফ্রেন্ডের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তো ওই টাইমে ওই ঘটনা ঘটছে।
ওকে, তো দেখেন আরিফ কিন্তু আজকে তার বন্ধুর ঘটনা এখানে শেয়ার করবেন, তাই না? তো ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার বন্ধু, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার যে কোনো ফ্রেন্ডস, রিলেটিভ, যে কারো কাছ থেকে শুনে আসা ঘটনা কিন্তু এখানে শেয়ার করতে পারেন, রাইট? খুবই সিম্পল, রেজিস্ট্রেশন করেন, একটু আগেও বললাম নিয়মটা, স্ক্রলে একটু পরপর যাচ্ছে। তো আগামী পর্বে আশা করছি আরিফ ভাইয়ের জায়গায় আপনি থাকবেন, আপনার ঘটনাগুলো আমরা শুনবো। তো আরিফ ভাই, আমরা শুরু করি, একদম প্রথম কোন যে ঘটনাটার কথা বলছিলেন সেই ঘটনাটা একদম শুরু থেকে শুনবো আমরা।
আমি আমার প্রথম ঘটনা শুরু করছি। আমার ফ্রেন্ড তাহমিদ, সে তার একজন ফ্রেন্ড রাকিবের সাথে তার গ্রামের বাড়িতে গিয়েছিল। যাওয়ার কারণটা ছিল এটাই যে হঠাৎ রাকিবের দাদি মারা যায়, তো ওই টাইমে মাদ্রাসা 4-5 দিনের বন্ধ ছিল, সে তার সাথে গ্রামের বাড়িতে গিয়েছে তারা 4-5 জন। তো যাওয়ার পর আসরের পর জানাজা সম্পন্ন হয়, সম্পন্ন হওয়ার পর তারা রাত্রে ওখানে থাকার তাদের ব্যবস্থা হয়। তো ব্যবস্থাটা হয়েছিল তাদের সেই পুরনো একটা টিনের বাড়িতে। তো সারাদিন ঘোরাফেরার পর তাহমিদ খেয়াল করল যে ওখানে তাদের বাড়ির পশ্চিমে একটা পুরনো ভাঙাঘর তালাবদ্ধ অবস্থায় আছে। তো এটার ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করছে, অনেকেই তো অনেকে জিজ্ঞাসা করার পর কারো থেকে কোনো উত্তর মিলেনি। তো সে একটু অবাক হলো। তারা রাত্রে খাবার দাবারের সময় সে রাকিবের চাচাকে জিজ্ঞাসা করলো যে আঙ্কেল, এই ঘরটা তালাবদ্ধ, এ ঘরে কেউ যায় না, কারণটা কি? তো তার চাচা বলল যে তুমি এ ব্যাপারে কাউরে কখনো কিছু জিজ্ঞাসা করো না, আর এই ঘরের আশেপাশে কখনো যেও না। তো তারা রাত্রে এরকম গল্প স্বল্প করার পর, রাত ফ্রেন্ডরা একসাথে হলে সাধারণত গল্প হয়, তো রাত 2টা বাজে, তখন তারা সবাই ওই বাড়িতে শুয়ে পড়ল, টিনের বাড়িতে। তো শুয়ে পড়ার পর মিনিমাম 4টা বাজে, তখন তাহমিদের হঠাৎ একটু ঘুম ভেঙে যায় বাইরে কিছু আচমকা শব্দ শোনার কারণে। তো সে তার মনে হল যে বাহিরে মাটি কাটতেছে কেউ, এরকম মাটি নিয়ে যাইতেছে। তো সে এরকম শব্দ শোনার পর উঠে বসলো, বসার পর জানলাটা আস্তে খুললো। খোলার পর সে দেখল যে একটা সাদা কাপড় পরিহিত লোক মানে কিছু মাটি নিয়ে যাচ্ছে। তো বেশ কয়েকবার সে যেতে দেখল। তো যাওয়ার পর সে সেই পুরনো গড়টার সামনে যখন গেল মাটি নিয়ে, মাটিটা নিচে ফেলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তো এটা তাহমিদ দেখার পর সে রীতিমতো অবাক হল, আবার বয়ে পেল। তো বয়ে পাওয়ার পর সে তার জায়গায় আর কি শুয়ে পড়ল। সে কাউরে কখনো কিছু বলে নাই পরের দিন। দেন পরের দিন সকালে তারা ঘোরাফেরা করতে করতে সে একটা চায়ের দোকানে যায়। তো সেখানে তারা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছিল, চা খাচ্ছিল। তো হঠাৎ একজন লোক আসলো, বৃদ্ধ বয়স হবে 60-70 বছর এমন। তা আসার পর ওই তাহমিদকে বলতেছে যে বাবা তুমি কি ওদের বাড়িতে আসছো? তো বলল জি আঙ্কেল আমি তো ওদের বাড়িতে আসছি। তো তুমি কি ওই গড়টা সম্বন্ধে কাউরে কখনো কিছু জিজ্ঞাসা করছো? বলল যে আঙ্কেল অনেককে জিজ্ঞাসা করছি, কেউ কোনো উত্তর দেয় না সঠিক মতো। তো বলল যে দেখো তুমি ওই ঘরের আশপাশে কখনো যেও না, আর ওই ঘর সম্বন্ধে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করো না। তো তাহমিদ রীতিমতো আবার অবাক হল যে সবাই এই ঘরটা নিয়ে কথা বলতেছে, কেউ কোনো উত্তর দেয় না। তো দেন তারা পরে আশপাশে ঘোরাফেরার পর অনেকের সাথে এমনি কথা হলো, কেউ কোনো রীতিমতো কোনো সঠিক উত্তর দেয় না। তো ওই দিন রাত পরের দিন ঘোরাফেরার পর বেশ কয়েকজন বৃদ্ধের সাথে কথা হওয়ার পর তারা আর কি বলল যে 40-50 বছর আগে এখানে একজন লোক ছিল আব্দুল করিম নামে, সে নাকি ব্ল্যাক ম্যাজিক করত। তো এক রাতেই তার পরিবার নিখোঁজ হয়ে যায়, আর একটা মেয়ের এখানে লাশ খুঁজে পাওয়া যায় ওই বদ্ধ করে। আর কিছুদিন পর ওই আব্দুল করিম হঠাৎ উদাও হয়ে যায়, এরপর থেকে এ ঘরটা আর কি তালাবদ্ধ। তো তারা পরে সবাই বন্ধু বান্ধব একসাথে হলো, পরে তাহমিদ ওই ঘটনাটা ওই রাত্রের ঘটনাটা আর কি শেয়ার করে। শেয়ার করার পর তারা বন্ধু বান্ধব চিন্তা ভাবনা করল যে এখন কি করা যায়, আমরা এটা কোন একটা পদক্ষেপ নিব, রহস্যটা কি আসলে জানতে হবে। তো তারা ভাবছিল যে ওই তালাবদ্ধ ঘরটা তালাটা ভাঙবে। তো তার ফ্যামিলির সাথেও কথা হয়, সবাই নিষেধ করছিল কিন্তু তারা কারো কথা শুনে নাই। অনেক বৃদ্ধ লোক ছিল আশপাশের প্রতিবেশী, সবাই নিষেধ করল, দেন তারা ওই কোনো কিছুই আর কি মানে নাই। তো তারা পরদিন দুপুরবেলা ওই তালাটা ভাঙল, ভাঙার পর দরজাটা খুললো। তো 40-50 বছর পুরনো, এরকম অনেক ধুলোবালি পড়ে আছে চারপাশে, অনেক ঘরটা একবার অন্ধকার। কিন্তু তাহমিদ একটা জিনিস খেয়াল করল যে ওই ঘরটার মাঝখানে একটা বাক্স টাইপের মানে আর বাক্স ছিল, ওই বাক্সটা পুরো পরিষ্কার। উপরে তারা আগানোর পর দেখে যে উপরে অনেকগুলা আঁকা জোকা বিভিন্ন রকমের। তো তারা সিন্দুকের তালাটা ভেঙে খুলল। খোলার পর ভিতরে তারা কিছু কাগজ পেল আর দুইটা অ্যালবাম পেল। একটা অ্যালবামের ভিতরে কয়েকজন সদস্য মিলে একটা মনে হয় যে ফ্যামিলির ছবি, আর আরেকটা একটা আলাদা একটা মেয়ের ছবি, যেটা তাহমিদ ওই একটা ছোট মেয়ের ছবি দেখতে পেল। তো দেখার পর আর একটা কাগজে লেখা ছিল যে এরা এর নিচে আছে। তো তারা বাক্সটা সরানোর পর ওই মাটিটা খোঁড়া শুরু করল। বেশ খোঁড়ার পর তারা কয়েকটা কঙ্কাল পেল। কঙ্কাল পেওয়ার পর তো এটা সবাই জানাজানি হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হলো। তো পুলিশ এসে তদন্ত শুরু করল। শুরু করার পর তারা ওই ছবিটা যে দেখল, তো রিপোর্টে আসছে যে ওই ছবির ভিতরে আর কি যারা ছিল একটা অ্যালবামে 4-5 জন, তো ওদের এটা হাড্ডি। কিন্তু ওই যে আব্দুল করিম যে লোকটা উদাও হলো, তার কোনো নাম নিশানাও খুঁজে পেল না। ওখানে ছবি ছিল তার, কিন্তু তার কোনো ওখানে হাড্ডি পাওয়া যায় না বা কোনো কিছু। আর একটা যে মেয়ের ছবি ছিল, ওরও কোনো কিছু পাওয়া যায়নি। তো দেন তারা ওটা ই করার পর ঘরটা আবার বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর তারা ওই রাত্রে আবার খাওয়া দাওয়া শেষ করে তারা ওই ঘরে শুয়ে পড়ল, তাদের যে ব্যবস্থা করা হয়েছিল যেখানে। তো দেন শুয়ে পড়ার পর রাত তখন প্রায় 3টার দিকে, হঠাৎ তাহমিদের মানে তখনও ঘুমাই নাই, শুয়েছে চোখ বন্ধ করা। তো তাহমিদ অনুভব করল যে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো সে হঠাৎ চোখটা খোলার পর দেখল যে ওই ছোট মেয়েটি যে ছবি দেখছিল, ওই মেয়েটি তার পাশে দাঁড়িয়ে বলছে যে আমাকে ওই ঘর থেকে বের করো। তো তাহমিদ এটা দেখার পর একটা চিৎকার দিয়ে সজা মানে উঠে বসলো। বসার সাথে সাথে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। তো তার বন্ধু বান্ধব পাশেই ছিল, বলল কি হয়েছে তোর? পরে বলল যে এমন এমন হয়েছে, তো আমি তো অনেক ভয় পাইতেছি। তো তারা শোনার পর জিনিসটা বলল, না আসলে আমাদের ঘরটা তালাটা ভাঙা ঠিক হয় নাই ঘরের, তো এটা কিছু ক্ষতি হইতে পারে। তো তারা ওইভাবে আর কি ভয়ে ছিল। তো সারা রাত 4-3 বাজে, তো এমনি ফজর হয়ে গেল, তারা ওখানেই ভয়ে আর কি ছিল। তো পরের দিন তারা সবাই একসাথে হলো, গ্রামবাসী সবার সাথে কথাবার্তা হলো পরে আর কি, যে তারা ওই ঘরে ছিল। তো পরের দিন চতুর্থ দিনে আর কি ঘটনা, পঞ্চম দিন তারা আবার আর কি গ্রামে থেকে ঢাকা ব্যাক করবে। তো তারা দেন ঢাকায় ব্যাক করল, দেন এরকম কাহিনী শেষ হয়ে গেল এখানে। কিন্তু পরে দেন 4-5 পর তাহমিদ আবার ওদের গ্রামে গেল, যে কাহিনী তো এমন শেষ। তো যাওয়ার পর দেখলো যে ওই যে ঘরটা ছিল ওই ঘরটা মূলত ভেঙে ফেলা হয়েছে। কিন্তু ওই সময় যে পুলিশ তদন্ত শুরু করছে, তো তারা সেখানে আর কি পাহারা দিত। তো দেওয়ার সময় একটা পুলিশ অজ্ঞান অবস্থায় একদিন পাওয়া যায়। তো তাকে পরে জিজ্ঞাসা করা হয়, সে বলল যে ওই ছোট মেয়েটি তারা দেখত, ছোট মেয়েটি আইসে কান্না করত। তো পরে তারা যখন আবার 4-5 পরে যায়, তো তারা একদিন রাত্রে ঘুমানোর পর হঠাৎ বাইরে একটা ছোট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। তো তারা এরকম 3-4 ছিল, তো তারা আস্তে আস্তে বাইরে বের হলো, আওয়াজটা আরো স্পষ্ট হতে লাগলো। তো দেন ওই ঘরটা যেখানে ছিল ওই ঘরটার এদিকেই দেখে যে একটা ছোট মেয়ে বসে কান্না করতেছে। তো যাওয়ার পর ওই মেয়েটা তাদের দিকে তাকিয়েছিল। তো মেয়েটার চোখগুলো একবারে কালো ছিল, হাতে চেহারায় কাটা ছিল অনেক। তো দাঁড়া দেখে অনেক ভয় পেয়ে যায়, সাধারণত ভয় পাওয়ারই কথা। তো দেন তারা ওই থেকে দৌড়ে পালাইতে চাইছিল। তো তারা 3-4 চলে আসলো, একজন বন্ধুরে খুঁজে পেল না। পরে তারা টর্চ নিয়ে তারা বাইরে বের হয়ে খুঁজতে খুঁজতে পরে একজনকে পেল অজ্ঞান অবস্থায়। তো পরে তাকে ঘরে নিয়ে আসার পর পানি টানি দিয়ে হুশ ফিরালো। ফেরানোর পর তাকে জিজ্ঞাসা করলো যে তুই কিভাবে অজ্ঞান হয়ে গেলি, আমরা তো সবাই দৌড়ে চলে আসছি। তখন সে বলল যে আমরা যে এভাবে দৌড়ে চলে আসছি, আসার সময় আমাকে পিছ দিয়ে ওই মেয়েটা টেনে ধরেছিল। তো টেনে ধরার পর আমি এটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তো পরে এটা তারা চলে আসে। পরে তারা যে ওই যে পুলিশ যখন তদন্ত করছিল, বেশ অনেকগুলা ছবি টবি তোলা হয়, তাতে তাদের বাড়ির লোক এরকম তোলা হয়। তো অনেক মানুষ ছিল এখানে, সাধারণত পুলিশ আসলে মানুষ আসি। তো ওই টাইমে কিছু তারা ছবি দেখলো। তো তাহমিদ একটা জিনিস খেয়াল করলো যে একটা ছবিতে পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে হাসতেছিল, অবাক হয়ে, মানে অবাক মানে একটা অনাকাঙ্ক্ষিত ভাবে একটা হাসি দিচ্ছিল। তো তাহমিদ ওই ছবিটা খেয়াল করলো, খেয়াল করে রীতিমতো সে অবাক হলো, তার শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। তো খেয়াল করলো যে তারা যে ওই সিন্দুকটা ভাঙার পর একটা ছবি দেখেছিল, যে আব্দুল করিম নামে ওই লোকটাই সে ওখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল। তো দেন আমার এই কাহিনীটা এখানেই শেষ হলো।
অলরাইট, সো অদ্ভুত রকম একটা ঘটনা শুনছিলাম, এবং প্রত্যেকটা ঘটনাই যখন যার সঙ্গে ঘটে আসলে সেই মানুষটাই বা সেই ব্যক্তিটাই অনুভব করতে পারে আসলে এর ব্যাপকতা কিংবা ভয়াবহতা আসলে কিরকম। শুনছিলাম আমরা আমাদের দ্বিতীয় যিনি অতিথি তার কাছ থেকে তার প্রথম এক্সপেরিয়েন্সটা। অনেকেই ফেসবুকে রয়েছেন, যেমনটা আলী আহমেদ বলছেন, তিনি গত আচ্ছা 1.5 মাস যাবৎ আমাদেরকে শুনছেন এবং তার কাছে বেশ কিছু ঘটনা আছে। সিলেটে তার জন্ম এবং সিলেটে বেশ কিছু ঘটনা তিনি ফেস করেছিলেন। ইব্রাহিম খান আছেন আমাদের সাথে, সাইফুল ইসলাম আছেন আমাদের সাথে, মাহবুব আছেন আমাদের সাথে, আরশ মজুমদার জয়েন করে আছেন, যেমনটা অর্ণব দাস আছেন আমাদের সাথে, যেমনটা সোহেল আহমেদ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, রাকিব বলছেন তিনি শুনতে পাচ্ছেন, হাসিব হোসেন শান্ত জয়েন করে আছেন, শাহানুর রহমান আছেন আমাদের সাথে, আরিফ আছেন আমাদের সাথে, আরো আরো অনেককে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো যদি আপনি আগামী পর্বে এখানে আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে পারেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তো দ্বিতীয় যিনি গেস্ট তার কাছে আমরা আবারও যাব এবং তার সেকেন্ড ঘটনাটা শুনবো। বন্ধু, তার আগে নামটা যদি আরেকটা বার বলতে।
আরিফুর রহমান।
আরিফুর রহমান, সো আরিফুর রহমান পেশায় একজন মাদ্রাসা ছাত্র। সো মোটামুটি যদি বলি যে দুইয়ের অধিক ঘটনা, তিনটা চারটা পাঁচটা স্টোরি যদি আপনার থেকে থাকে, সেটা আপনি মাদ্রাসা স্টুডেন্ট হন, স্কুল স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিংবা আপনি যে কোনো পেশার একজন চাকরিজীবী বা ব্যবসায়ী হতে পারেন, বিভিন্ন বাহিনীর ভাই বোনরা কিন্তু আমাদেরকে রাত্রেবেলা এই সময়টাই শুনেন, বিভিন্ন হাসপাতালের নার্স যারা রয়েছেন বা ব্রাদার যারা রয়েছেন তারা যারা শুনেন, কিংবা অনেক ড্রাইভার ভাই আছেন যারা আসলে লাশ পরিবহনের সাথে যুক্ত। যেমন বেশ কিছুদিন আগে ঢাকার মগবাজারে একটা রেস্টুরেন্টের সামনে আমার অ্যাম্বুলেন্স চালক ভাইয়ের সাথে পরিচয় হয়। তো তিনি আমাকে যেটা বলছিলেন যে ভাই আমি একটা দিন আসতে চাই, তো তাকে আমি যেই সাজেশনটা দিয়েছিলাম যে ভাই রেজিস্ট্রেশন করেন, এবং রেজিস্ট্রেশন ছাড়া আসলে এখানে আসার কোনো প্রসেস নাই। খুবই সিম্পল একটা রুল হচ্ছে এখানে, যারাই গল্প বলতে আসেন প্রত্যেকটা মানুষ রেজিস্ট্রেশন করেন, সেই মানুষগুলোকে আমরা কোনো না কোনো পর্বে নিয়ে আসি। ঠিক একইভাবে যদি আপনিও পরের পর্ব নিয়ে ভাবেন যে না আপনি যাবেন, ঘটনাগুলো বলবেন, ঢাকার বাড্ডায় আমাদের এই অফিসটাই, যদি আসতে চান, এখন আপনি হয়তো বা পঞ্চগড় আছেন, রাজশাহী আছেন, নাটোরে আছেন, কুমিল্লা, চিটাগং, কক্সবাজার, যেখানে থাকুন না কেন, মেক শিওর ঢাকা স্টুডিওতে এসে আপনাকে ঘটনাগুলো বলতে হবে। তো যদি ব্যাটে বলে মিলে যায় সময়টা, যদি আপনার মনে হয় যে না আপনি এখানে আসবেন একটা দিন জাগো এফএম এর জন্য আসলেন, কিংবা একটা উসিলায় আপনার সঙ্গে আমাদের দেখা হলো, তো আমরাও ভীষণ রকম এক্সাইটেড থাকি, তো তাহলেই যেটা করবেন রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। আরিফ ভাই, আমরা সেকেন্ড কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে?
সেকেন্ড ঘটনা ওইটা আমার ফ্রেন্ড থেকে কালেক্ট করা, সে মাদ্রাসা ছাত্র, তার হুজুরের সাথে ঘটনা
শুনি।
তো আমি হুজুরের বাসায় আর কি বলছি, তো সে তার পুরনো মানে মামার বাড়ি বেড়াতে যাবে, বড় মামার বাড়ি। তো তারা গ্রীষ্মের আর কি ছুটি ছিল মাদ্রাসা, তো তারা চার পাঁচজন বন্ধু, সজীব, রিপন আর তার একজন ভাই আর কি তাদের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো গ্রামটা প্রত্যন্ত অঞ্চলে ছিল, আবার গ্রামের বেশ কিছুটা দূরে একটা বট গাছ ছিল। তো সে ছোট থেকেই শুনে আসছিল যে ওই বট গাছের নিচে একজন তান্ত্রিক বসত, দেন সাধনা করত। তো এটা থেকে শুনে শুনে সে বড় হয়েছে, কখনো সে বিশ্বাস করে নাই। তো ওই গ্রীষ্মের ছুটিতে সবাই আর কি মামার বাড়িতে যায়। তো তারা দুই দিন ঘোরাফেরা করা করে, তো বেশ কয়েকজন মানুষের সাথে পরিচয় হয়। তো তৃতীয় দিন তারা বাজারে যাচ্ছিল, তখন একজন আর কি বৃদ্ধের সাথে দেখা হলো। তো দেখা হওয়ার পর সে বলতেছিল যে দেখো এখানকার মানুষ তো সন্ধ্যার পরেই বাড়িতে চলে যায়, তো তোমরা ওই যে বট গাছটা আছে ওইটার আশেপাশে কখনো যেও না। তো সে মজে হুজুর বলতেছিল যে আমার ফ্রেন্ডের হুজুর যে আঙ্কেল আপনি কি এখনো এসব বিশ্বাস করেন, সে তো অনেক আগের ঘটনা। বলল না বিশ্বাস করি না, তবু সব ঘটনা তো আর মিথ্যা নয়, তোমরা ওইদিকে যেও না। তো ওইটা শোনার পর তারাও আর ওইদিকে ওই দিন আর যায়নি। তো তারা বাড়ি ফিরে আসে, রাত্রে খাওয়া দাওয়া করে, দেন ওই দিন শুয়ে পড়ে। তো শুয়ে পড়ার পর ওই রিপন যে ছিল সে হঠাৎ তাকে ডেকে বলল যে পরে ডাক দিল। তো সে উঠে দেখে যে রিপনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তো বলল কি হয়েছে, যে বলল যে আমি তো বাহিরে কারো চলাফেরার আওয়াজ শুনতে পারতেছি। তো বলল যে এটা হয়তো তোর মনের ভুল। পরে বলল না না আমি শুনতে পারতেছি, তুই একটু দে। তো তারা তিন চারজন সজাগ হলো, সজাগ হওয়ার পর দেন বাহিরে তারা জানলা খুলে লক্ষ্য করল যে একটা লোক উঠানের চারিপাশে আস্তে আস্তে হাঁটতেছে, কিন্তু অবাক করার বিষয় হলো যে তার বাম পাটা নিচে পড়ছে না, মনে হচ্ছে যে বাতাসে সে হাঁটছে, এমন একটা অবস্থা। তো দেন কিছুক্ষণ দেখার পর হঠাৎ ওই লোকটি অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়ার পর তারা অনেকটাই ভয় পেল। ভয় পাওয়ার পর তো ওই রাতটা কোনোভাবে তারা কাটায়। কাটানোর পর পরের দিন তারা ভাবছে যে ওই বট গাছে কি আছে আমাদের দেখতে হবে, যে অনেকের কাছ থেকে তো অনেক ঘটনাই শুনলাম। তো দেন তারা পরের দিন দুপুরে ওই জায়গায় যায়। যাওয়ার পর তো যেই ওই জায়গাটা যায়, যাওয়ার সময় তারা একটা অস্থিরতা অনুভব করে, শরীর কেমন জানি লাগতেছিল, সবাই এই জিনিসটা অনুভব করে। করার পরেও তারা আশপাশে অনেক খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজির পর তারা এক সাইড দিয়ে বট গাছের নিচে কিছুটা খুঁড়ল। খোঁড়ার পর তারা একটা আর কি কালো কাপড় পেছানো একটা তাবিজ পেল। তো তারা মানে পুরোপুরি বুঝতে পারে নাই যে জিনিসটা কি কালো কাপড় পেছানো ছিল। তো রিপন মজা করে ওই জিনিসটা তার কাছে নিয়ে গেল, সে নিয়ে বাড়িতে ফিরে আসছে। তো দেন বাড়িতে ফিরে আসার পর তারা ওই দিন তাদের কাটলো। দেন রাত্রে যখন ঘুমাইতে যাবে তখন রিপন আবারও সেই বাহিরে কিছু আওয়াজ শুনতে পেল। তো দেন তারা রিপনকে রিপন ডাক দিল, সবাই উঠল। উঠার পর তারা একটা বাচ্চা ছেলে বাইরে ডাকতেছিল, মানে একটা অবস্থা। তো তারা দেন বাইরে দরজা খুলল, তিন চারজন ছিল, একটু সাহস ছিল তাদের। তো খোলার পর যে একটা ছেলে বলতেছে যে আমার তাবিজটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কিন্তু ছেলেটা নিচের দিকে তাকিয়ে বলতেছিল, যে উপরের দিকে তাকালো দেখল যে ছেলেটার চোখ দুটা নাই, নাক নেই, দুটা কাটা। তো তারা দেখে এটা অনেক ভয় পেয়ে গেল। তো সাথে সাথে ছেলেটা আবার অদৃশ্য হয়ে গেল। তো অদৃশ্য, তারা আবার দরজা বন্ধ করে রুমে চলে আসলো। তো অনেকটাই ভয় পেয়েছে। তো পরের দিন তারা ফ্যামিলি বা আশপাশের লোকজনকে অনেক জিজ্ঞাসা করার পর তো বলল যে অনেক বছর আগে এখানে একজন লোক ধ্যান সাধনা করত, তার নাম ছিল আর কি কাশেম ফকির। তো সে এখানে ধ্যান সাধনা করত, সবাই প্রথমে ভালো মনে করছিল সাধু, কিন্তু সে মানুষের অনেক ক্ষতি করার চেষ্টা করছে। তো যখন জানতে পারলো যে এলাকার অনেক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে, দেন অনেক পশু পাখি গরু ছাগল মারা যাচ্ছে, তো এটার পর তারা ওই সাধুকে ধরল, তারপর শাস্তি দিবে। তখন ওই সাধুটা তারা যখন যেখানে রাখছিল সেখান থেকে হঠাৎ উদাও হয়ে যায়, এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো তারা ওই জিনিসটা জানার পর তো দেন ওই জায়গায় তারা আবার গেল বটগাছের এদিকে। আবার যাওয়ার পর তারা অনেক খোঁজাখুঁজি পড়ল, দেন কিছু পাইল না। তো দেন ওই দিন ফিরে আসার পর রাত্রে যখন ঘুমাইল, পরদিন সকালে উঠে দেখে যে রিপনও নিখোঁজ। তো সবাই অনেক অবাক হলো যে রিপন নিয়ে আসছে ঢাকা থেকে, এখন যদি না নিয়ে ফিরতে পারে তো অনেক সমস্যা হবে। তো তারা অনেক খোঁজাখুঁজি করল, দেন সারাদিন খোঁজাখুঁজির পর তারা আর তাকে খুঁজে পেল না। তো দেন ওই রাত্রে বেলা তিনটার দিকে ওই বটগাছের নিচে রিপন পড়েছিল। তো পরে আবার তার পাশে একটা পুরনো বই ছিল, বইটা অনেক কালো হয়ে গেছিল পাতাগুলা। তো তারা বইটা খুলল, খোলার পর বইয়ে অনেক মানুষের নাম লেখা ছিল, আবার পাশে রক্তের ছিটা ফোটা ছিল। তো দেন লাস্ট পিসটায় তারা খোলার পর একটা লেখা ছিল যে শেষ আচার এখনো বাকি আর গোপন কবর। তো তারা সেই বইয়ের সূত্র ধরে আশপাশে অনেক খোঁজাখুঁজির পর একটা ঝোপের পাশে তারা অনেকটা মাটি খুঁড়ল। তো সাথে গ্রামবাসীও ছিল। খোঁড়ার পর ওই জায়গায় একটা কঙ্কাল পেল, আরেকটু খোঁড়ার পর আরেকটা, মানে পরপর তিনটা আর কি কঙ্কাল পেল। তো মানুষ অনেক অবাক হলো যে এখানে কঙ্কাল কোথা থেকে আসলো, তাহলে যে সাধু ধ্যান সাধনা করতো ওই সময় কিছু একটা ঘটছে। তো এরকম ঘটার পর তারা ওই নিয়ে একটা আবার আচারের কৌটা পেল, যে লেখা ছিল যে শেষ আচার এখনো বাকি। তো ওই কৌটাটা তারা বাড়িতে আর কি নিয়ে আসে, আর কিছু তাবিজ পেয়েছিল ওই তাবিজগুলো নিয়ে আসে। তো রিপনকে তারা বাড়িতে নিয়ে আসার পর তার যখন জ্ঞান ফিরল, তো রিপন যে আগের মতো ছিল না, তার চোখগুলা কেমন জানি লাল হয়ে গেল। পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি হঠাৎ কোথায় গিয়েছিল, তো সে আর কিছু বলল না। পরে শুধু তার মুখ দিকে একটা কথা উচ্চারণ হচ্ছিল যে শেষ আচার এখনো বাকি, শেষ আচার এখনো বাকি, এভাবে বলতে লাগলো। তো তারা পরদিন এরকম আশপাশে অনেক খোঁজাখুঁজি করলো, অনেক ইটি করলো, তো ওই দরবেশের আর কোনো খোঁজ পাওয়া গেল না, অনেক আগের ঘটনা। তো দেন দুই দিন পর ওই অমাবস্যা ছিল। তো অমাবস্যার সময় মূলত আর কি ওই ঘটনাগুলো আগে ঘটত। তো তো সবাই একটা খবর পেয়েছিল যে ফকির ওই দরবেশটা নাকি মরে নাই, কারণ যে আচারটা সে বানিয়েছিল মূলত তার একটা আচারের ব্যবসা ছিল, সে ওইটার ভিতরে আর কি জাদু টাদু করত, যে মানুষ ওইটা খেত তো তার বসে চলে আসত। তো ওই আচারটা ছিল, তো ওই আচারটা তো তারা বাড়িতে নিয়ে আসে। তো পরে ওই অমাবস্যার রাত্রে চারপাশের গ্রাম মানে অন্ধকার একটা অবস্থা। তো ওই রাত্রে আবার যখন তারা বাড়িতে ফিরে আসে, হঠাৎ আবার রিপন নিখোঁজ। তো তারা অনেক খোঁজাখুঁজি করার পর তো ওই রাকিবের একজন মামা ছিল কবিরাজ, তো তাকেও সঙ্গে নিয়ে গেল। তো খুঁজতে খুঁজতে তারা সেই বটগাছের এদিকে আবার গেল। যাওয়ার পর দেখে যে চারপাশ দিয়ে বটগাছের মোমবাতি জ্বালানো, কিন্তু তারা তো এটা কেউই জ্বালাই নাই, আবার মাঝখানে রিপন দাঁড়িয়ে আছে। তো তারা যাওয়ার পর রিপনকে ডাকলো, রিপন তাদের ডাকে কোনো সাড়া দেয় না, শুধু বলতেছে যে শেষ আচার এখনো বাকি। তো মূলত ওই ফকির দরবের যে আচারটা বানিয়েছিল, তো ওই আচারের কথাই মূলত সে বলতেছিল। তো সে হঠাৎ তারা সবাই একসাথে হওয়ার পর তো গাছের পিছন থেকে একজন কালো পোশাক পরিহিত একজন লোক আসলো। আসার পর তার চোখগুলো বড় বড় ছিল, সেই ছিল মূলত ওই কাসেম ফকির। তো তারা দেখে মূলত অবাক হলো, তে অনেক বৃদ্ধ তো আগে থেকে তাকে চিনতম। তো ওই বলতেছে যে তুমি রিপনকে কেন এখানে নিয়ে আসছো? বলতেছে যে আমি রিপনকে নিয়ে যাব, কারণ আমার এই জিনিসটা আবার শুরু হয়েছে, রিপন যখন ওই তাবিজটা তুলল তা আমার ওই সাধন আবার শুরু হয়েছে, আমি ওকে নিয়ে যাব। তো ওই কবিরাজ ছিল, সে অনেক মানে কবিরাজ ছিল, তো সে অনেক দোয়া কালাম পরে কোনোভাবে ওই এর থেকে রিপনকে বাড়িতে আর কি নিয়ে আসছে। তো দেন ওই যে মোমবাতি ছিল ওইটা দিয়ে ওই যে বইটা ছিল আর আচারের কৌটাটা ওই নিয়ে ভেঙে ফেলে আর ওই বইটা আগুনে জ্বালিয়ে দেয়। তো আশপাশের পরিবেশ রীতিমতো ওই সময় ঠান্ডা হয়ে গেছিল, সবাই মনে করছিল যে কাহিনীটা ওই নিয়েই শেষ। তো দেন তারা পরে আবার ঢাকায় ফিরে আসে। তো পরে তো তার হুজুরের মামার বাড়ি তো ছিল মূলত ঘটনা। তো বেশ কয়েক বছর পর সে আবার ওই গ্রামের বাড়িতে যায়, কিন্তু যাওয়ার পর তারা যে ঘটনা ঘটার আগে ফ্রেন্ডরা একসাথে হলে স্বাভাবিক দু চারটা ছবি তুলি। তো ওই ছবি যখন তুলছিল পুরনো ছবিগুলা সে দেখছিল, তো দেখে সে রীতিমতো অবাক হলো, এটা ঘটনা ঘটার আগে ছবি তুলছিল কিন্তু প্রত্যেকটা ছবির পিছনেই ওই কালো পোশাক পরিহিত লোকটা দাঁড়িয়ে হাঁটছিল। সো এটা দেখে রীতিমতো সে অবাক হলো প্রত্যেকটা ছবির পিছনে, কিন্তু তারা কখনো ওই লোকটাকে ওই নিয়ে দেখেনি। দেন আমার দ্বিতীয় ঘটনা এখানেই শেষ হলো।
অলরাইট, এবং এটা একটা অন্যরকম ঘটনা, এবং যারা শুনছেন এই মুহূর্তে আমি প্রেডি শিওর যে ঘটনাটা বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ, আমরা আরিফ ভাইয়ের কাছে আবারও যাব, বাট তার আগে যেটা বলতে চাই, অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফেসবুক লাইভের থ্রুতে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। রেনুমা বলছেন গল্পগুলো বেশ ভালো লাগে, বাট ভয় লাগে বিধায় কখনো একা শুনি না, আজকে ভাবিকে নিয়ে শুনছি। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে নিধি, তন্ময় আছেন আমাদের সাথে, বিশাল জয়েন করে আছেন, ফয়সাল আছেন আমাদের সাথে, মেহরাব জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে সুষম, হাই সুষময়, ওকে সুষময় নাইস নেইম, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে নিকল, থ্যাংক ইউ। আর অনেকে দেখতে পাচ্ছি, যেমনটা আমির আছেন আমাদের সাথে, ঋতু বলছেন তিনি আছেন আমাদের সাথে পাইকপাড়া থেকে এই মুহূর্তে যুক্ত, থ্যাংক ইউ। এবং বলছেন শ্মশান ঘাটের ঘটনা নাই, না শ্মশান ঘাটের ঘটনা আছে কিনা সেটা জানার জন্য কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, রাইট? তো আমি যদি এখন সব বলে দিই তাহলে তো সারপ্রাইজটা একদমই শেষ হয়ে গেল। তো ইন দ্য মিনটাইম যেটা করবো, আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে তার শেষ ঘটনাটা শুনবো। এটা কোথাকার ঘটনা?
এটা আমার আঙ্কেলের সাথে ঘটনা, কালেক্ট করা আঙ্কেল থেকে কালেক্ট করা ঘটনা, ওইটা তার আর কি গ্রামে ঘটেছিল, গ্রামের বাড়িতে। তো আঙ্কেল যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখনকার আর কি ঘটনা
শুনি আমরা ঘটনাটা।
তো ওই আঙ্কেল যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো আঙ্কেলের নাম রায়হান ছিল, সে তার সুহেল নামে একজন ফ্রেন্ড ছিল, সে তার সাথে আর কি তাকে নিয়ে তার গ্রামের বাড়িতে আর কি যায়। তো বিশ্ববিদ্যালয়ে পড়ে ফ্রেন্ড সার্কেল ছিল, গ্রামের বাড়িতে অনেকদিন পরে আর কি যায়। তো সে এখানে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলো যে গ্রামের মানুষ সন্ধ্যা হতেই সবাই বাড়িতে ফিরে আসে, দেন এশারের টাইমে তো কাউকে খুঁজেই পাওয়া যায় না। তো সে সোহেলকে জিজ্ঞাসা করলো যে এখানকার মানুষ এমন অদ্ভুত কেন? তো সে বলল যে এখানকার একটা পুরনো আর কি কুয়া আছে, তো ওই কুয়াটার আশপাশেও তো কেউ যায় না, তো ওই কুয়ার কারণে আর কি সবাই সন্ধ্যার পর আর কি কেউ বের হতে চায় না। তো সে এই জিনিসটা তেমন একটা বিশ্বাস করলো না, হেসে উড়িয়ে দিল। তো দেন তারা ওই দিন রাত্রে ছিল বাড়িতে কাটানোর পর, তো পরে ওই সোহেল বলতেছিল যে তোর বিশ্বাস হয় না, ঠিক আছে আমি তোকে পরের দিন আমি দিনের বেলা তোকে ওই জায়গায় নিয়ে যাব। তো দেন তারা পরের দিন ওই জায়গায় যায়, একবারে গ্রামের শেষ প্রান্তে। শেষ প্রান্তে যাওয়ার পর দেখে নিস্তব্ধ একবারে এলাকা, একটা আশপাশে গাছপালা আছে কিন্তু কোনো পাখির কোনো আওয়াজ নেই, পুরা নিস্তব্ধ। তো পাশেই কুয়াটা ছিল, তো কুয়াটা বেশ অনেক পুরনো, উপরে সবুজ শ্যাওলা পড়ে আছে, ভিতরে অন্ধকার পুরা। তো তারা ওই জায়গায় দাঁড়িয়ে দেখলো আশপাশে ইট ভাঙা চোরা, তো ওই জায়গায় তারা দাঁড়িয়ে দেখতে থাকলো। তো ওই রায়হান আঙ্কেল তো উনি কুয়ার ভিতরে যে তাকালো, ভিতরে দেখলো অন্ধকার, তখনই একজন লোক পিছন থেকে ডেকে বলল যে এই তোমরা এখানে কি করছো? তো পরে বললো যে আঙ্কেল আমরা তো এটা দেখতে আসছি, আমি তো এরকম দূর জায়গা থেকে আর কি বেড়াতে আসছি। পরে বললো তোমরা জানো না এখানে আসা নিষেধ? পরে বলল, আঙ্কেল কেন? পরে বলল যে এখানে তোমরা আসো না, আর তোমাদের যখনও যদি কেউ ডাকে ওই ডাকের কখনো তোমরা সাড়া দিও না। তো আঙ্কেল ওইটা বলে আর কি সেখান থেকে চলে গেল। তো দেন তারা ওই দিন বাড়িতে ব্যাক করে, বাড়িতে ব্যাক করার পর তারা যখন রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল, তখন যে এই রায়হান আঙ্কেল শুয়ে পড়ার পর সে হঠাৎ রাতে কারো মানে ঢাকে ঘুম ভেঙে গেল। তো সে আওয়াজটা খেয়াল করলো যে অনেক দূর থেকে তাকে আস্তে আস্তে ডাকতেছে, যে রায়হান রায়হান এমন ভাবে ডাকতেছে। তো সে উঠে বসার পরও সেই ডাকটা আবারও শুনতে পেল, সে কিছুটা ভয় পেল। তো সে আস্তে আস্তে দরজার দিকে গেল, দরজার দিকে দরজাটা খুলে দেখল না, এটা মূলত বাইরে কেউ নেই। তো ডাকটা আসলে তার মনে হলো যে মাটির নিচ থেকে ডাকটা আসতেছে। তো সে এরকম ভাবে অনেকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে পরে যাওয়ার পর ওই রাত সে আর ঘুমাতে পারল না, রাতটা ওভাবেই কাটল। কাটার পর পরদিন সে ওই সোহেলকে কাহিনীটা বলল। বলার পর তারা বলল যে আমি আগেই বলছিলাম তুই তো বিশ্বাস করস নাই। তো দেন তারা পরের দিন ওই তারা আঙ্কেলে আন্টির সাথে সবার সাথে আর কি শেয়ার করলো তারা কাহিনীটা। পরে বলল যে দেখো দুই দিন পর অমাবস্যা আছে, তো তোমরা ওই সময় ভুলেও তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা তো মানে গ্রামে আসছো ঘুরতে, কিন্তু ওই দিন তোমরা আর কি গ্রাম থেকে বের হবে না, তো সমস্যা হইতে পারে। তো দেন তারা ওই দিন তারা কোনো কিছু বিশ্বাস না করে ওই দিন আবার তারা বের হলো। তবে হাঁটতে হাঁটতে তারা ওই কুয়ারে দিকেই গেল। যাওয়ার পর তো তারা একটা জিনিস ফেস করল যে পুরা কুয়াটা একটা কুয়াশায় ঢাকা ছিল, তো ভিতর থেকে খালি আওয়াজ আসছিল তাদের নাম ধরে, কিন্তু ওই যে ওই লোক যে বলছে ডাকলে কখনো তোমরা সাড়া দিবা না, তো তারা দেন ওই ইটা সাড়া আর কি দেয় নাই। তো ওই রাতটা কাটার পর তারা মানে বয়ে ওই আর কি ফিরে আসে। ফিরে আসার পর তারা পরের দিন জন ফ্যামিলি ভাবে আলোচনা চললো। তো তাদের একটা সোহেলের একটা দাদার পুরনো ঘর ছিল, ওই নিয়ে একটা সিন্দুক ছিল। তো সিন্দুকটা তারা খুলে খোলার পর ভিতরে কিছু কাগজ পায়। তো কাগজে একটা লেখা ছিল যে তোমরা ওইনে ওই যে লেখাটাই ছিল যে কেউ ডাকলে তোমরা কখনো সাড়া দিবা না, তার প্রমাণ হচ্ছে আমি, কারণ তিনি স্কুলের শিক্ষক ছিল, ওই একটা খাতাতে আর কি মূলত লেখা ছিল। তো পরের দিন তারা এটা রেখে আসে। তো ওই রাত্রে ঘুমানোর পর তাহমিদ অনুভব মানে ওই আঙ্কেল অনুভব করলো যে বাহিরে কেউ জানিয়ে তাকে ডাকতেছে আবারও। তো সে আর কি দরজা খুললো না। তো সে অনেকটা ভয় পেল, তার ফ্রেন্ডকেও ডাক দিল, তো তারাও আওয়াজটা শুনল, কিন্তু তার নাম ধরে আর কি ডাকতেছিল, তো বলছে যে ডাক দিলে কখনো সাড়া দিবা না। তো দেন তারা পরের দিন আবার ওই দরজা খুলে ওই সিন্দুক থেকে ওই খাতাটা আবারও বের করল। বের করার পর তারা একটা জিনিস একবারে লাস্ট পৃষ্ঠায় খেয়াল করল যে ওই লেখাটা মূলত ছিল না। তো তারা লেখাটা দেখল যে তোমাদের নাম ধরে ডাকা হবে তোমাদের চেহারার মতোই, তোমরা ওই ডাকে কখনো সাড়া দিবা না। তো তারা অবাক হলো যে আমার এই বদ্ধ ঘরে ছিল, চাবিটা আমার কাছে ছিল, তো এই লেখাটা আবার আসলো কোথা থেকে? তো দেন তারা ওই রাত্রে আবার মানে রাত্রে আবার ঘুমানোর সময় একটা জিনিস অনুভব করলো যে তাদের মানে বয়সে কোনো পরিচিত বয়সে তার ফ্রেন্ডের বয়সে বা তার আব্বামুর বয়সে আবারও এক এক সময় এক একটা ডাকতেছে। তো তারা যখন জানলাটা খুলল দেখলো সেম ওই সোহেল আর রায়হানের মতোই দুইটা লোক দাঁড়িয়ে আছে। তো তারা এটা দেখে আর কি রীতিমতো অবাক হয়েছে, দরজাটা খুলে তারা গেল। যাওয়ার পর দেখে মানে ওই জায়গায় লোকটি অদৃশ্য হয়ে গেল। তো ওখানে ভিজা মাটি ছিল, ওখানে আর কি দুই জোড়া জুতার ছাপ দেখতে পেয়েছে। তো তারা বলল যে হ্যাঁ এটা আমরা এখানে দেখছি। তো লোকটি আবার অদৃশ্য হয়ে গেল। পরে তারা আবার মানে ঘরে ফিরে এসে কোন রকম রাতটা কাটানোর পর তারা পরদিন সকালবেলা আবারও সেই কয়েকজন মানুষ নিয়ে ওই কূপের কাছে গেল। তো কূপের কাছে যাওয়ার পর সে দেখে যে ওই কুয়াশার আর কি ভাবটা নাই, কুয়ার ভিতরে অন্ধকার ছিল। তো যাওয়ার পর সে ওখানে ভিতর থেকে একটা আওয়াজ আসলো যে তোমাদের চেহারার মতোই আমি ওখানে ছিলাম, আমিও তোমাদের দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা আর কি বেঁচে গেলে যে তোমরা আমাদের ডাকে সাড়া দেওনি, তো দেন আমার এই কাহিনীটা আর কি এখানে শেষ হলো।
সো আরিফের এটাই হচ্ছে লাস্ট ঘটনা ছিল আজকের। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই, আবারও কোন না কোন এপিসোডে দেখা হয়ে যাবে, খুব ভালো থাকবে
ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ। সো আরিফ ভাইকে আমরা বিদায় দিব, বাট তার আগে যেটা বলছি, পরের পর্বে যদি আপনি এখানে এসে ঘটনাগুলো বলতে চান, আই মিন কোন ঘটনাগুলোর কথা বলছি একটু ভেঙে বলি, রাইট? আজকে ধরে নিলাম আজকে একদম প্রথমবার আপনি টিউন করে আছেন বা ফেসবুক লাইভে দেখছেন, অ্যাম্বিয়েন্স দেখে বা যদি বলি যে সবকিছু দেখে যেটা বুঝতে পারছেন হয়তো বা যে এই অনুষ্ঠানটা আসলে যদি বলি যে আরো দশটা অনুষ্ঠানের চাইতে একটু পার্থক্য এখানে যে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে এখানে কথাবার্তা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আসলে গল্পগুলো মেইল আকারে পাঠানোর কোন প্রসেস নাই। নাম্বার থ্রি, এখানে আপনাকে সশরীরে এসে ঘটনাগুলো বলতে হবে। তো ঘটনাগুলো হচ্ছে লাগবে প্যারানর্মাল, যেই ঘটনাগুলো আপনি হয়তোবা কালেক্ট করেছেন কোন না কোন জায়গা থেকে। প্যারানর্মাল বলতে মানে আমি যেটা যতটুকু বুঝি বা যতটুকু ফিল করি যে অস্বাভাবিক কোন একটা ঘটনা, যে ঘটনাটা আপনার কাছে মনে হয়েছে এটা কখনোই স্বাভাবিক হতে পারে না, ঠিক আছে? যেমনটা ধরে নিন যে আমার সামনে এই মুহূর্তে একটা হ্যান্ডসেট আছে, এই হ্যান্ডসেটটা আমি এখানে রাখলাম, এই হ্যান্ডসেটটা যদি একা একাই এখান থেকে পড়ে যায় মানে জোরে ধুম করে চলে গেল, এই ঘটনাটা খুবই অস্বাভাবিক। স্বাভাবিক যেটা হতে পারে যে ফোনটায় যদি একটা রিং বাজলো, তারপর রিং কন্টিনিউ বাজতে বাজতে ফোনটা ড্রপ হতে পারে, বাট দ্য থিং ইজ তুম করে হচ্ছে ফোনটা পড়ে গেল। তো এরকম অস্বাভাবিক ঘটনা কিন্তু আমাদের সঙ্গে অনেকেরই হয়। তো এরকম প্যারানর্মাল ঘটনা যদি আপনি ফিল করে থাকেন বা অনেকে আমরা অনেক রকম বাসায় থাকি এবং সেই বাসাগুলোতে স্পেসিফিক কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা হতে পারে, ওয়াশরুমে হতে পারে, কিচেনে হতে পারে, ডাইনিং এ বা ছাদে। সো আবার কারো কারো জীবনে যেটা হয় যে অনেক দিন যাবৎ একটা লং স্টোরি হয়ে যায় যেখান থেকে হয়তোবা খুব সহজেই আপনি বের হয়ে আসতে পারেন না, এবং সেই ঘটনাটা প্যারানর্মাল। এবং সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনি আসতে চান, মোস্ট ওয়েলকাম। নেক্সট এপিসোডে মোবাইলের এস এম এস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। তৃতীয় গেস্টকে নিয়ে ফিরছি অতি শীঘ্রই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন জাগো FM 94.4, চলছে ভূত স্টুডিও উইথ মি আর জি অপূর্ব।
হ্যালো গাইস, দিস ইজ অপূর্ব ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twist hero prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning e twist hero prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
ব্যাপারটা খুব অদ্ভুত হবে না যখন আপনি এরকমটা দেখবেন যে আপনার খুব কাছের কোনো একটা বন্ধু, সেই বন্ধুটাকে দেখছেন আপনি কফি শপে অন্য আরেকজনের সাথে কথা বলছে এবং অবিকল আপনি তাকে ছোটবেলা যেরকম দেখেছেন কিংবা কয়েক বছর আগেও যেরকম দেখেছেন সেই বন্ধুটাকেই আপনি দেখছেন এবং সেই বন্ধুটা সেখানে থাকার কথা না। আপনি জানেন আপনার সেই বন্ধুটা, ধরে নিলাম সে একজন প্রবাসী মালয়েশিয়াতে থাকে, এবং আপনি সেই বন্ধুটাকে দেখছেন কুষ্টিয়ার কোনো একটা ছোটখাটো একটা হোটেলে এবং সেখানে চা বা কফি খাচ্ছে। তো ব্যাপারটা খুবই অদ্ভুত। কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমার খুব কাছের একজন বন্ধু আমার সাথে শেয়ার করে, এবং তারও এর আগে অসংখ্যবার আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমার কোনো একটা কাছের মানুষ, তাকে আমি দেখেছি একটু আগেই, সে আমাকে পাস করে গেল, অ্যান্ড তার কিছুক্ষণ পর যেটা হলো সেটা জানতে পারলাম যে সেই মানুষটা, ধরে নিলাম একটা প্রতিষ্ঠানে ঘটনাটা ঘটেছে, সেই প্রতিষ্ঠানে ওই দিন সে আসেই নাই। এরকম কিন্তু অনেক সময় হয়। সো ব্যাপারটা আপনার কাছে ভাবতে একটু মজার লাগতে পারে, বাট যখন আপনি ফেস করবেন, প্রথমত আপনার নিজের চোখকে তো আপনি অবিশ্বাস করতে পারেন না, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার সেই মানুষটাকে আর খুঁজে পাবেন না, তখন কিন্তু একটু উইয়ার্ড লাগবে, তাই না? রাইট। তো ভূত স্টুডিওতে আমরা চাই যে বিভিন্ন রকমের ঘটনাগুলো আসুক এখানে, এবং তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করা দরকার। মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ফিডব্যাক পাঠাতে পারেন, অনেকে কিন্তু RBS লিখে লেখেন যে গল্পটা ভাল লাগছে, কিংবা এই গল্পটা কেন আসলে এর আগে আনলেন নাই মানুষটাকে, এরকম বিভিন্ন SMS আপনি লেখেন, RBS লেখে। বাট দুঃখের বিষয় হচ্ছে ওই SMS গুলো আমি পড়তে পারি না, কারণ রেজিস্ট্রেশন একটি আলাদা পোর্টালে হয়, আলাদা কোডে হয়, আর যখন আপনি টেক্সট করছেন সেটা একটা আলাদা কোডে হয়। তো দুটো দুই জিনিস। সো আপনি যখন JFM লিখে লিখবেন যে আপনি আগামী পর্বে আসতে চান, সো ওই নাম্বারটাতে কখনোই ফোন কল যাবে না, এটা আপনি কনফার্ম থাকতে পারেন, রাইট। আবার অনেকেই বলে আরে ভাই আমি তো আপনাকে লিখছি যে আপনার অনুষ্ঠানটা ভাল লাগে, আপনি কেন কল দিয়েছেন আমাকে। তো এই ধরনের বিব্রত সিচুয়েশনেও কিন্তু আমরা টিম ভূত স্টুডিও পড়ে যাই। সো একটু বুঝে শুনে রেজিস্ট্রেশন করি, যারা রেজিস্ট্রেশন আজকে করব। সো RBS তখনই লিখবেন যখন আপনি এখানে স্টুডিওতে এসে ঘটনাগুলো বলবেন। সর্বশেষ যিনি আজকে অতিথি রয়েছেন তার সাথে পরিচিত হবে এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু ঘটনা আমরা শুনব। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সাকিব সিয়াম।
সাকিব সিয়াম, সো সাকিব সিয়াম স্টুডেন্ট, মাদ্রাসাতে লেখাপড়া করা হয়, আমরা অফিয়ারে গল্প করছিলাম। তো প্রথম কোন ঘটনাটা শুনবো আজকে আমরা তোমার কাছ থেকে?
প্রথমে একটি তান্ত্রিকের ঘটনা।
ওকে শুনি আমরা।
আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে তাহমিদ, ওর থেকে কালেক্ট করা ঘটনাটা ওর হয়ে আমি বলি। তো আমি হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করি, তো যখন হচ্ছে মাদ্রাসা ছুটি দেওয়া হয়, বেশ বড় সড় লম্বা ছুটি দেওয়া হয়, প্রায় 15-20 দিন। তো একবার যখন মাদ্রাসা ছুটি হয়, সেই ভ্যাকেশনের সময় আমার একটা ফ্রেন্ড তানভীর, ও আমাকে কল করে, কল করে বলে যে হচ্ছে একটু আমাদের গ্রামের বাড়িতে আয়, আমরা একসাথে ঘুরবো, আড্ডা দিব। আমি একাই থাকি গ্রামের বাড়িতে, তো যেহেতু বেশ বড় সড় ছুটি, সেক্ষেত্রে আমি ভেবে দেখলাম যে যাওয়া যায়, ব্যাপারটা খুবই চমৎকার হবে, দুজন একসাথে গল্প করব, আড্ডা দিব, আরো কত কিছু এনজয় করা পসিবল। সো সেক্ষেত্রে হচ্ছে আমি ওর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো গ্রামের বাড়িতে যখন আমি পা রাখি, পা রাখার পরে দেখতে পেলাম যে বেশ পুরনো। তো ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তো আমাকে বলল যে বাড়িটা প্রায় 30-40 বছরের পুরনো, বাড়িতে কেউ নেই, কেন কেন বাড়িটা ফাঁকা সেই ব্যাপারে জিজ্ঞেস করলো। আমাকে উত্তর দেয় সেটি হচ্ছে যে ওর বাবা মা যখন মারা যায়, এরপরে আর কেউ থাকে না এখানে, ওর খালামণিরা মামারা যারা আছেন ওনারা ওকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, তো এরপর থেকে এই বাড়িতে ওর একাই থাকতে হয়, বেশ পুরনো। তো আমি কিছুটা থমকে গেলাম ওর এইসব কথাবার্তা শুনে। তো ওই রাতে আমি যেহেতু যাব, সেক্ষেত্রে ও আমার জন্য আগে থেকেই রান্নাবান্না করে রাখছিল, দুইজন একসাথে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম। তো শোবার আগে আমি ওরে একটি কথা জিজ্ঞেস করলাম যে পাশে একটা কাচারি ঘর দেখা যাচ্ছে, সেই কাচারি ঘরটা কিসের বা ওইটা কিসের জন্য ব্যবহার করা হয়, সেই বিষয়ে ওরে জিজ্ঞেস করার পরে আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। ও কিছুক্ষণ চুপচাপ থাকলো, চুপচাপ থাকার পর আমাকে বলল যে বাবা মা যতদিন যাবৎ মারা গেছে, ওনারা জীবিত থাকা অবস্থায়ও ওই কাচারি ঘর আমরা কোনোদিন খুলি নাই। তো ও হচ্ছে যে ওই কাচারি ঘর সম্পর্কে তেমন একটা জ্ঞান নাই অথবা জানে না। তো ও এতটুকু বলল সেটি হচ্ছে যে ওই কাচারি ঘর আজ থেকে 15 বছর যাবৎ শুনে আসতেছি আমি তালাবদ্ধ আছে, এর আগে থেকে আমার বাবা মার কাছ থেকেও শুনেছি যে ওনারা যখন এইখানে বাড়িটা করে এর আগে থেকে ওইটা তালাবদ্ধ, আর আমার বাবা মা যতদিন জীবিত ছিল তারাও কোনোদিন ওই কাচারি ঘরের তালাটা খুলতে পারে নাই বা ট্রাইও করে নাই কখনো। তো যখনই তানভীর শুইতে গেল আমাকে ডাকতেছিল যে চলে আয়, তো হঠাৎ একজন বৃদ্ধ আসলো, বৃদ্ধ এসে আমাকে জিজ্ঞেস করলো যে এই এলাকায় কি নতুন। তো আমি দরজার সামনে দাঁড়ায় বললাম হ্যাঁ, মানে ভিক্ষুক টাইপের। তো তারপরে গ্রাম এলাকায় মানে অত্যন্ত যেই সব গ্রামাঞ্চল হয়, প্রত্যন্ত অঞ্চল হয় যেগুলো, তো ওই এলাকাগুলোতে হয় কি ভিক্ষুকরা চাল নিতে আসে ব্যাগে করে। তো ঘর থেকে কিছু চাল বের করে আমি ওই ভিক্ষুককে দিলাম, তো আমাকে বলল যে নতুন আসছো এই বাড়িতে, তো কাচারি ঘরে কি ঢোকা হয়েছে? তো আমি বললাম যে না ঢোকা হয় নাই। পরে বলল যে ওই ঘরে কি হয় না হয় এই ব্যাপারে কিছু জানো? তা আমি ওনাকে অ্যান্সার দিলাম যে না জানি না, তবে জানা ট্রাই করছি। পরে উনি হাসতে হাসতে বলল যে ওইখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হতো আগে। তো এটা শুনে আমি পুরো হাসতে থাকি, কারণ এগুলোতে আগে কখনোই বিশ্বাস করতাম না। তো ওই বৃদ্ধ ওনার মতো করে চলে যায়। তো যখন আমি হচ্ছে তানবীর আমাকে এদিকে বলতেছিল যে তাড়াতাড়ি আয়, ঘুমাতে হবে, রাত অনেক হয়েছে, তো আমি শোবার ঘরে চলে যাই তানবীরের সাথে। যখন হচ্ছে ওর সাথে আমি এক রুমে গিয়ে একই বিছানায় আমরা দুজন শুই, যেহেতু দুজন একই ফ্রেন্ড, আর মাদ্রাসাতে তো লিটারেলি হয় কি যে হোস্টেলের মতো করে একসাথেই সবাই ঘুমানো হয়, সেখান থেকে অভ্যস্ত। তো ওর সাথে শুয়ে আমি ওকে এই ব্যাপারে আবার একটু খোঁচা মারতে থাকি যে একটু বল কি হয়েছে, তুই কি জানিস, বাট ও কিছুতেই বলতে চাইছে না। তো এরপর দিন সকাল হয়, সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। সকাল হবার পরে ওর মামা আসছে বাড়িতে। তো ওর মামা আয়েশা আমাদেরকে ব্রেকফাস্টের জন্য সবকিছু দিয়ে যায়, শুকনো খাবার। তো আমরা দুজনেই ব্রেকফাস্ট করি। তো যেহেতু ওর মামাকে আমি পাইছি, ওনাকে জিজ্ঞেস করি আমি যে হচ্ছে মামা এখানে মানে আসলে এই কাচারি ঘরে কি হয় কিংবা হইতো আমাকে একটু বলেন। তো উনি আমাকে অ্যান্সার দেয়, সেটা হচ্ছে যে কিছু জিনিস না জানাই ভালো। তো আমি একটু হতভম্ব হয়ে যাই, আর বলা চলে একটু কৌতূহল বাড়তেই থাকে যেটার মধ্যে আসলে হয়টা কি। তো পরদিন মানে ওই দিনটা ওদের গ্রামটা আমাকে ঘুরে দেখায়, গ্রামের আশেপাশে বাঁশ, ঝাড়, আম গাছ, গাব গাছ, তারপর হচ্ছে নারিকেল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, শাকসবজিও রয়েছে। তো পরদিন রাতে যখন আমরা ঘুমাই, মানে দ্বিতীয় রাতে ঘুমানোর সময় আমরা দুজন একসাথেই সবকিছু স্বাভাবিক ছিল, ঘুমিয়ে যাই গল্প করতে করতে। তো রাত প্রায় দুইটা নাগাদ হঠাৎ আমার ঘুম ভাঙে বৃষ্টির শব্দে, বৃষ্টি হচ্ছিল। তো ওই বৃষ্টি হচ্ছিল সেই শব্দে যে আমার ঘুম ভাঙে, আর ঘুমাইতে পারি নাই। প্রায় 20-25 মিনিট যাবৎ বৃষ্টি হয়, বৃষ্টি থেমে যায়। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে বৃষ্টি থামার পরে গাছপালা হালকা একটু লড়লেও সেই আওয়াজটা খুব স্পষ্ট কানে আসে। তো এরপরে আমি এমন কিছু শব্দ শুনতে পাচ্ছি যেটি হচ্ছে যে হাঁটার আওয়াজ ঘরের মধ্যে। তো যেহেতু টিনের ঘর, তো সেক্ষেত্রে মানে মাটির উপর দিয়ে কেউ না কেউ পা ফেলতেছে, এটার আওয়াজটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো অন্ধকারের মধ্যে তানভীর উঠছে। তো পরে আমি হাত দিয়ে দেখলাম যে আমার পাশে হচ্ছে তানবীর শুয়ে আছে। তো পরে আমি মানে একটু ভয় পাইলাম যে তাহলে রুমের মধ্যে বা এই ঘরটার মধ্যে হাঁটতেছে কে। তো এরপরে আমি একটু কান পাইতা রাখলাম যে তানবীরকে যদি ডাকি তাহলে যদি মানে ও একটু ভয় টয় পায়। আরেকবার ভাবলাম যে হচ্ছে ওদেরই তো বাড়ি, ও হয়তো এই সব ফেস করে, সেক্ষেত্রে আমাকে কিছু জানায় নাই, হয়তো আমি ভয় পাবো বলে আমি ওকে ডাকি। তো এরকম সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ করে এরকম একটা জিনিস উপলব্ধি করলাম যে ওই হাঁটার যে সাউন্ডটা, ওটা হচ্ছে সেই কাচারি ঘরের দিকে যাইতেছে, মানে কেউ একজন হাইটা ওই কাচারি ঘরের দিকে যাচ্ছে। তো এই শব্দটা যতক্ষণ আমি হচ্ছে উপলব্ধি করলাম, কিছুক্ষণ পরে এমন একটা শব্দ পাইলাম যেটা হচ্ছে যে কাচারি ঘরের মধ্যে ঠকঠক করতেছে কেউ একজন। তো ওই তালাটাই তানবীরের কাছে শুনছি যে প্রায় এমন 15-20 বছর আগের। তো সেক্ষেত্রে আমার তো একটু কৌতূহল ছিলই যে তালা ভাঙা হইলেও আমি দেখবো ওটার মধ্যে কি। তো যখন এইসব ঠকঠক শব্দ আমি শুনতে পাইলাম, তো এইটা দেখে আমি তানভীরকে ডাক না দিয়ে জানালা খুলি। জানালা খুলে ওই দিকটায় তাকাই, মানে বাড়ির উত্তর পাশে ছিল সেই কাচারি ঘরটা। তো উত্তর দিক দিয়ে জানালাটা খুলে আমি হচ্ছে তাকাই। তাকানোর পরে দেখতে পাই যে কালো একটা অবয়ক, ব্ল্যাক কালার, সেটি হচ্ছে যে দরজায় করা নাড়ল, আর ভিতর থেকে কেউ একজন দরজা খুলে দিল, সে প্রবেশ করলো। তো অন্ধকারের মধ্যে এত কিছু খেয়াল করতে পারিনি, যেটি হচ্ছে যে তালা আছে কিনা কিংবা কিভাবে ঢুকলো। তো সেক্ষেত্রে এটা খেয়াল করা পসিবল হয়নি, উনি ওনার মতো ঢুকলো। তা আমি বেশ কিছুক্ষণ কৌতূহল নিয়ে তাকায় ছিলাম, একেবারে ফজর আজানের আগ পর্যন্ত, প্রায় 1-1.5 ঘন্টা। তো এর মাঝে আমি তানভীরকে ডাকি, ও আমাকে বলে যে এগুলো কিছু না, তোর মনের ভুল, কোথায় দরজা তো লাগানোই ওই ঘরের, প্যারা নাই, এগুলো কিচ্ছু না। তো এরপরে ফজর আজান পর্যন্ত আমি তাকায় থাকি, বাট ওই ঘর থেকে আর কেউ বের হয় না। তো এটা দেখে আমি আসলে ভয় পেয়ে যাই। তো তানভীরকে আমি বললাম যে আমি চলে যাব, ঢাকাতে ব্যাক করব। তো ও বলল যে আসছিস, ছুটি তো এখনো বেশ কিছুদিন বাকি, আমার সাথে থাক কিছুদিন, আমি একা থাকি। তো ওর কথা আর ফেলতে পারলাম না। মা বাড়ি থেকে দুপুরের খাবার চলে আসছে পরদিন। তো দুপুরের খাবার টাবার খেয়ে আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, বাট ও কিছুতে আমার জানাইতেছিল না। তো আমি ওরে বললাম আচ্ছা এটার মধ্যে যদি কিছু নাই থাকে তাহলে চল এটা আমরা খুলব, আমরা দেখব। পরে ও বলতেছিল যে প্রবলেম হবে। তো ওর কথা এতটুকু শুই না, আমার বুঝতে বাকি নাই যে ওটার মধ্যে কি চলে বা কি হয়। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করলাম, আমরা দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এই কথাবার্তা বলে আসরের নামাজ পড়তে যাই মসজিদে, গ্রামের একটা মসজিদে। তো গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি যে এমনিতে তো মুসল্লি থাকে কম, চার থেকে পাঁচজন। তো ওনাদের মধ্য থেকে একজনকে দেখলাম আমি, ভালোই বৃদ্ধ, মানে সবচাইতে বেশি বয়স যার, তাকে আমি জিজ্ঞাসা করি যে আমাকে কি ওই কাচারি ঘর সম্পর্কে কিছু বলবেন। তো উনি আমাকে বলে যে কাচারি ঘরটাই মূলত এমন একজন তান্ত্রিক থাকতো যে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করত। মানে গ্রামে এমন হইতো যে হঠাৎ একজনের গরু মারা গেছে, একজনের হচ্ছে বাচ্চা অসুস্থ, আরেকজনের স্বামী অ্যাক্সিডেন্ট করছে, এই টাইপের অহরহ ঘটনা ঘটতে থাকত। ইভেন তাদের সাথে ঘটত যারা হচ্ছে এই তান্ত্রিকের শত্রু ছিল। সেই তান্ত্রিকের নাম ছিল হচ্ছে রঞ্জন দাস। তো সেক্ষেত্রে রঞ্জন দাসের বিষয়ে আরো জানার জন্য আমার কৌতূহল বাড়ে। তো আমি ওনার কাছ থেকে এতটুকু শোনার পরে ওই মুরব্বী আঙ্কেলকে বলি যে আরো কিছু বলেন আমাকে। সে বলে যে আমার আর কিছু জানা নেই, এতটুকুই আমি জানি। তো এরপর আমি আরেকজনকে মানে পাই মসজিদ থেকে বের হচ্ছিল নামাজ পড়ে, ওনার কাছে জিজ্ঞাসা করি, উনি আমাকে সেম জিনিসই বলে যে হচ্ছে উনি যতটুকু বলছে আমি এতটুকুই জানি, এই ব্যাপারে আরো একজন অবগত, বাট সে এখন গ্রামে নেই, শহরে থাকে, মাঝে মধ্যে গ্রামে ঘুরতে আসে বা বেড়াতে আসে। তো আমি হচ্ছে জিজ্ঞাসা করলাম যে উনি রিসেন্টলি কবে আসতে পারে গ্রামে, ওনার কাছ থেকে আমি এটা জানবো। তো বললো যে কাল বা পরশু আপনি ওয়েট করেন, দেখবেন আসতে পারে। তো ওই দিন আমি তানভীরকে বললাম যে যেহেতু ব্ল্যাক ম্যাজিক হইতো, এটা তো আর কোনো জিন ভূতের ইয়া হবে না, তো চল আমরা দুজন এটার মধ্যে ঢুকি, ঘরটা প্রবেশ করি, তারপরে দেখি এটার মধ্যে কি আছে। তো একটা হাতুড়ি নেই আমরা, তো ওই হাতুড়ি দিয়ে তালাটা ভেঙে ফেলি। তালা ভেঙে ফেলার পরে ওই কাচারি ঘরের মধ্যে যখন প্রবেশ করব, পরিপূর্ণ একেবারে অন্ধকার, যেহেতু টিনের কাচারি ঘর, তো দুজন একসাথে প্রবেশ করি। প্রবেশ করার পরে দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা জিনিস ধুলো পরে একেবারে ময়লা জমে আছে। যেহেতু তান্ত্রিক ছিল, ওটার মধ্যে উনি ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে ওনার সমস্ত রকমের এই কর্মকাণ্ডগুলো সম্পূর্ণ করত। তো সেক্ষেত্রে ওই ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল প্রত্যেকটা জিনিস ধুলো পরে ময়লা জমে আছে। বাট একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে যে একটা আয়না, বেশ বড় ধরনের, 2 ফিট সামথিং হবে। তো এই আয়নাটা জাস্ট অপরিষ্কার, সরি পরিষ্কার, আর বাকি সব জিনিস অপরিষ্কার। তো এই জিনিসটা এত ক্লিন, এটা দেখা আমার আরো কৌতূহল বেড়ে যায়। তো তখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই এবং তানভীরও আমার সাথে যায়। তো তানভীর আসতে একটু লেট হয়েছে, কারণ হচ্ছে ঘরের দরজাটা বাইরে থেকে ভিতর থেকে লাগিয়ে দিয়েছে। তো এরপর আয়নার সামনে যখন আমি দাঁড়াই, তো তানভীর আমাকে বলে যে আমি একটু সামনে দাঁড়াই। তো আয়নার সামনে দাঁড়ায় আমাকে বলতে থাকে যে পিছনে কি তুই একা নাকি তোর সাথে আরো একজন আছে। তো আমি বললাম না আমি তো একাই। পরে বললো কেউ একজন হাঁটতেছে, আমি শব্দ পাচ্ছি। তো ওই শব্দটা আমি পাচ্ছিলাম না। এরপর আমি পেছন দিকে তাকাই, পেছন দিকে তাকায় দেখলাম যে পুরোটা ফাঁকা, কেউ নাই আসলে। তো এটা দেখে আসলে একটু ভয় পাই। এরপর আয়নার দিকে বেশ কিছুক্ষণ তাকায় থাকে তানভীর এবং আমি। তো আমরা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকি যে কোন জিনিসটা দিয়ে ওই তান্ত্রিক কি করত না করত। তো একটা ডায়েরি চোখে পড়ে, ডায়েরিটার মধ্যে ওই তান্ত্রিকের আত্মজীবনী, মানে এই টাইপের কিছু, বা কাকে উৎসর্গ করে ডায়েরিটা লেখা হয়েছে, এই টাইপের অনেক লেখা দিয়ে পেজগুলো ভরা। তো একেবারে ডায়েরির শেষ প্রান্তে, শেষের কিছু পৃষ্ঠা এরকম অদ্ভুত টাইপের স্টোরি আছে, যেগুলো হচ্ছে ওই তান্ত্রিকের ব্ল্যাক ম্যাজিকের যে জীবনটা আছে, উনি কতগুলো ব্ল্যাক ম্যাজিক করছে লাইফে, তারপর হচ্ছে কিভাবে কি করত, এমন টাইপের কিছু হিস্ট্রি আর কি। তো একেবারে শেষের দিকে লেখা, যখন তুমি আমাকে খুঁজে পাবে তখন আমিও তোমাকে খুঁজে পাবো, এই টাইপের কিছু একটা বাক্য লেখা ছিল। তো এটা দেখে আমরা দুজন হচ্ছে যে চিন্তা করি যে তাহলে এই যে তান্ত্রিকটা ছিল সে কোথায়। তো এরপর আমরা ওই ঘর থেকে বের হই। তো তালাটা তো ভেঙে ফেলছি আর তালা লাগানোর কোনো ওয়ে নাই। তো সেই ক্ষেত্রে আমরা বাহির থেকে কি করি, রশি যেগুলো থাকে মোটা, সেই রশি একেবারে বেঁধে দিই দরজার সাথে, মানে গ্রামের যে টিনের ঘরের দরজা থাকে সেই ঘরের দরজার সাথে, গোল গোল যে স্টিল গুলা থাকে সেটার সাথে। তো ওইটা বাইধা দেওয়ার পরে আমরা গ্রামের কিছু মানুষদের কাছে আবার জিজ্ঞাসা করতে যাই। তো এর আগে আমি তানভীরকে বলি যে তুই কি আসলে এই ব্যাপারে কিছু জানিস না, নাকি আমার কাছে কিছু লুকাচ্ছিস। ও বলে যে না আসলে আমি এই ব্যাপারে কিছু জানি না, যেমন আমি তোকে বলতেছি যে হচ্ছে আমি এই ব্যাপারে জানি না, বা কিছু জিনিস না জানাই ভালো, যেমন মামা তোকে বললো। তো এই টাইপের কথাবার্তাগুলো আমি সারা জীবন শুনে আসছি, আমাকে ও কেউ হচ্ছে ওইরকম ভাবে বলে নাই। তো এরপর আমরা ওই গ্রামে আরেকজন যে আসার কথা ছিল, যিনি এই ব্যাপারে জানে, উনি দেখলাম যে সন্ধ্যার দিকে চলে আসছে। তো ওনার বাড়িতে আমরা যাই, উনি হচ্ছে চা বিস্কিট এগুলো আমাদেরকে খেতে দেয় সন্ধ্যার নাস্তা হিসেবে। তো ওইটা কমপ্লিট করে ওনাকে আমরা জিজ্ঞেস করি। তো উনি বলে কি যে এই যে যেই তান্ত্রিকটা ছিল, এই তান্ত্রিকের কাজই ছিল ব্ল্যাক ম্যাজিক করা, ক্লায়েন্টদের ধরে ধরে মানে টাকা পয়সা নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে দিত। তো সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে যে এই তান্ত্রিকের একটা জিনিসের প্রতি সাধনা করার খুব ইচ্ছা ছিল, সেটি হচ্ছে আয়নার মধ্যে কিভাবে জিন বন্দি করা যায়, জিন কিংবা মানুষ বা মানুষের আত্মা কিভাবে এটা করা যায়, এই বিষয় নিয়ে সে প্রচুর পরিমাণে সাধনা করত। তো একদিন হয়েছে কি যে ওই জিনদের বন্দি করতে করতে ওই যে তান্ত্রিক রঞ্জন দাস ছিল, উনি নিজেই নাকি বন্দি হয়ে গেছে, উনি শুধু এই ব্যাপারে জানে আর কিছু জানে না। তো ওই আয়নার মধ্যে থেকে ওনাকে কেউ বের করতে পারবে না, মানে কোনো মানুষ পারবে না, হয়তো বড় কোনো কবিরাজ লাগবে কিংবা কোনো তান্ত্রিক এর প্রয়োজন হবে। তো ওই আমি ওনাকে জিজ্ঞাসা করি যে তাহলে আপনারা কোনো কবিরাজ আয়না এইটার বিষয়ে ট্রাই করতেছেন না কেন ওনারে বের করার বা এই টাইপের। তো ওনারা বলে যে এমনিতেই উনি অনেক ভয়ঙ্কর ছিল, ওনার জন্য এলাকাতে বেশ কিছু মানুষের গরু মারা যাইতো, এইটা ওইটা হইতো, বিভিন্ন ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতো যেটা উনি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ঘটাইতো। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে ওর না আসাই ভালো, ও আয়নার মধ্যে হয়তো বন্দী আছে, বাকি জিনগুলো বন্দী করে ফেলাইছে হয়তো। তো উনি এই ব্যাপারে আর কোনো তথ্য দিতে পারে না। তো আমরা দুজন হচ্ছে বাড়িতে চলে আসি ওই সন্ধ্যার পরে, নাস্তা টাস্তা করলাম ওনার সাথে, তারপরে গল্প গুজব করে চলে আসি। তো সন্ধ্যাবেলা আমি হচ্ছে তানভীরের সাথে গল্প করতেছিলাম আমরা দুজন বাড়িতে আইসা। তো হঠাৎ দেখলাম যে কাচারি ঘরের ওই দিক থেকে মানে কোন একটা আলো আসতেছে। তো এই আলো টাইপের দেখা, যেহেতু ওই ঘরের মধ্যে কারেন্টের সিস্টেমও নাই, ইলেকট্রিসিটি সিস্টেম নাই, তো লাইটের তো কোনো প্রশ্নই আসে না। তো ওইখানে কেমন যেন একটা আলো আসতেছে, ঝাপসা আলো। তো সেইটা দেখা আমি তানভীরকে বললাম যে চল তো দেখে আসি কি হচ্ছে ওখানে বা কে আছে। তো ও আর আমি একসাথে দুজন বের হই। বের হবার পরে ওই কাচারি ঘরের একেবারে সামনাসামনি যখন যাই, তো আমরা তো রশি দিয়ে বাইধা তারপরে গেছিলাম। তো আমি চিন্তা করলাম যে রশি দিয়ে যেহেতু বাধা ছিল, সেক্ষেত্রে যে কারো পক্ষেই এটা খোলা পসিবল, তো ভিতরে যে কেউ হয়তো প্রবেশ করছে, দরজাটাও একেবারে খোলা। তো দরজাটা যেহেতু খোলা, আমরা দুজন একসাথে প্রবেশ করি। তো প্রবেশ করার আগে তানভীর আমাকে বলে যে কিছু দোয়া কালাম কিন্তু পড়ে নিস। তো আমি চিন্তা করলাম যে দোয়া কালাম পড়ার তো কিছু নাই, এখান তো হয়তো অন্য কিছু নাই, কারণ হচ্ছে আমরা তো রশি মানে রশি দিয়ে বাইতে গেছি, এটা হয়তো এলাকার কেউ প্রবেশ করছে, অনেকের এমন কৌতূহল থাকতে পারে যে এই ঘরটা এতদিন যাবত, এত বছর যাবত বন্ধ, তো যেহেতু এটা খোলা হয়েছে আমরা দেখে আসি। তো সেই ক্ষেত্রে ভয়টয় না পাইয়া দুজনই ঢুকি। ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই মানে দেখতে পাই যে একটা মোমবাতি জ্বালানো। তো এই যে ওদের যে বাড়িটা, এখান থেকে বাজার অনেক দূরে। তো যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আশেপাশে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই টাইপের পুকুর পার, তো প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বাড়ি বাজারও অনেক দূরে। তো এখানে মোমবাতি কে আনলো কিনে, তো মোমবাতি জ্বালানো, ওইটা জ্বলতেছে মোমবাতি, তাও আবার আয়নার সামনে। তো এটা দেখা আমরা হচ্ছে দুইজন কৌতূহল নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পরে হঠাৎ করে একটা সাউন্ড আসতেছে এমন যে কেউ একজন হাঁটতেছে। ঠিক এর এক থেকে দুই রাত আগে আমি যেই পায়ের শব্দটা শুনছিলাম আমার কানে, যেটা বাজতেছিল, সেম ওইভাবে হাঁটার একটা সাউন্ড আমি শুনতে পাই। তো আয়নার দিকে আমরা দুইজনই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকি। তাকিয়ে থাকার পরে হচ্ছে হঠাৎ দেখতে পাইলাম যে একটা লোক, কালো ড্রেস পরা অবয়ব, তিনি হচ্ছে কাছাকাছি আসতেছে আয়নার দিকে, মানে আয়নার ভেতর থেকে। তো উনি আস্তে আস্তে হাসতে হাসতে জোরে জোরে অট্টহাসি দিয়ে এভাবে বলতেছিল যে আমি সেই তান্ত্রিক রঞ্জন দাস যাকে তোমরা খুঁজতেছিলে। তো এরপরে হচ্ছে সে খুব কাছে আসে, আমাদের কাছাকাছি আইসা হঠাৎ একটা হাত বের করে। এর আগে আমি এমন কোন ঘটনা বা স্টোরি ফেস করি নাই। আমি দেখে এত পরিমাণে ভয় পাই, মানে এমনও হইতে পারে রিয়েল লাইফে, সেটা কখনো বিশ্বাসই হচ্ছিল না। তো ওইটা দেখে আমরা দুইজনে চিৎকার মারি, তারপরে ওই ঘর থেকে বের হয়ে যাই, কাচারি ঘর থেকে। তো আমরা যে মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার হুজুরকে কল করি যে হুজুর এই কয়দিন এমন এমন জিনিস ঘটলো, এখন আমরা কি করতে পারি। তো হুজুর আবার এই বিষয়ে এক্সপার্ট ছিল, উনি বলল কি যে আগামীকাল হচ্ছে অমাবস্যার রাত, তোমরা এই কাজটা করতে পারো। অমাবস্যার রাতে গিয়ে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওই আয়নাটা ভাঙিয়ে দিতে হবে। ওই আয়নার মধ্যে কিছু জিন উনি বন্দী করছিল, তো ওইটার সাথে সাথে ওই জিনেরা শত্রুতা করে বা যেভাবেই হোক ওনারও বন্দী করে ফেলছে রিভেঞ্জ নেওয়ার জন্য। তো তোমরা যদি ওই আয়নাটা ভাঙিয়ে দিতে পারো তাহলে হচ্ছে আর কখনো মেবি ডিস্টার্ব করবে না। তো এর পরদিন হচ্ছে পূর্ণিমা রাত, তো আমরা রুমের মধ্যে চলে আসি, দোয়া কালাম তখন পড়ি যেহেতু ভয় পাইছি, ওই যে কথায় আসে না মানুষ বিপদে আল্লাহকে স্মরণ করে। তো এরপরে হচ্ছে পরদিন সকাল আমরা প্রস্তুতি নিই, সকাল সকাল নাস্তা করে চলে যাই বাজারে। তো এরপরে হচ্ছে বেশ বড় ধরনের একটা হাতুড়ি কিনে আনি আমরা, যেটা দিয়ে আয়নাটা ভাঙা যাবে। তো রাতের অপেক্ষায় থাকি দুজনই। তো রাত যখন হয় তখন আমরা আয়াতুল কুরসি পড়ি, তারপর হচ্ছে চারকুল পড়ি, আরো বিভিন্ন ধরনের কিছু সুরা কালাম পড়ি। পড়ার পরে নিজেদের শরীরে ফুঁক দেই যাতে শরীরটা বন্ধ হয়। তো এরপরে আমরা ওই ঘরের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর আয়নার সামনে দাঁড়াইয়া সেই তান্ত্রিকটা অট্টহাসি দিয়ে এভাবে বলতেছিল যে আমাকে ধ্বংস করতে আসছিস, এটা তো সহজ না। আমি তান্ত্রিক, আমার লাইফে প্রায় 200-300 জিন এই আয়নার মধ্যে বন্দী করছি। তো এই কথা শুনা তানভীরের হাসি পায়, ও দেখি হাসতেছিল যে 200-300 জিন বন্দী করছিস সেটা ভালো কথা, বাট এখন তো তুই নিজেই বন্দী, এতই যদি ক্ষমতা থাকতো, এতই যদি শক্তি থাকতো, তুই যদি এতই স্ট্রং হইতি তাহলে তুই নিজে বের হইতে পারতি। তো এইটা বলার পরে তান্ত্রিকটার মানে মুখটা কালো হয়ে যায়, প্রচুর মানে রাগ হয়। তো এরপরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতেছিল, থ্রেট দিতেছিল যে আমি যদি বের হইতে পারি এটা করব, ওইটা করব। তো বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি আরেকবার পড়ে ওই তানবীর হচ্ছে হাতুড়িটা দিয়ে একটা বাড়ি মারে আয়নার মধ্যে, এবং ওই আয়নাটা প্রায় চুরমার হয়ে যায়। তো অনেকগুলো টুকরা পড়ে ওইখানে। তো এরপরে হচ্ছে যে আমরা দুইজনই ওই ঘর থেকে বের হয়ে চলে আসি, এরপর আর কোনো প্রবলেমও ফেস করি নাই। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমাদের যতদিন ওই ছুটিটা শেষ হয় এর আগেই আমি ওর বাড়িতে, এরপর ওই 2-3 দিন থাকছি, মানে সর্বমোট এক সপ্তাহের মতো। তো এরপরে ঢাকাতে চলে আসি, আমরা দুজনই মাদ্রাসায় ক্লাস স্টার্ট হয়। এর কিছুদিন পরে ওইটা ছিল হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার ছুটি, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ছুটিতে যখন তানভীর বাড়িতে যায় তখন আমাকে একটা ছবি তুলে পাঠায় যে ওই কাচারি ঘরটা ভাঙা ফালাইছে ওরা, তো ভাঙা ওইখানে আরেকটা ঘর উঠাইছে সেটা হচ্ছে থাকার জন্য। তো ওর মামারা উঠে দিছে যেহেতু ওর বাবা মা ছিল না। তো যখন ও আমাকে যে ছবিটা পাঠায় সেটা হচ্ছে যে ঘরের সামনে ও দাঁড়ায় আছে, একটা সিম্পল ফটো। তো ওইটা আমি জুম করি, জুম করে দেখি যে কাচারি ঘরটা যেখানে ছিল ওইখানেই তো ওদের নতুন একটা ঘর উঠানো হয়েছে। জানালা দিয়ে মানে দেখা যাচ্ছে সেই যে তান্ত্রিকের একটা চেহারা দেখছিলাম আমি আয়নার সামনে, সেই চেহারার একটা প্রতিচ্ছবি, এবং তান্ত্রিকের সাথে ছোট্ট একটা মেয়ে আছে। তো এই ফটোটা দেখে আমি ওরে বলি যে ফটোতে তো অনেক জুম করে খেয়াল করে দেখ যে ওই তান্ত্রিকের একটা ছবি ওই ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো ও আমাকে বলতেছিল যে আমি তো দেখতে পাচ্ছি না এটা। তো এরপরে আমাকে ও বলে যে এটা একটা মনের ভুল। তারপর আমার মাদ্রাসার হুজুর, যার সাথে এই ব্যাপারে আগেও আলোচনা হয়েছে, ওনাকে এই ব্যাপারটা খুলে বলি, উনি বলে যে হয়তো তোমার মনের ভুল হইতেও পারে, বাট আমি বিশ্বাস করি যেটা আমি সঠিক দেখছি। তো এরপরে উনি আমাকে কিছু পানি পরা দেয় আর একটা মিসওয়াক পরে দেয় আমাকে, যে ব্রাশ করার বদলে প্রতিনিয়ত হচ্ছে মিসওয়াক করবা, এটা আমি পরে দিলাম। এরপর থেকে হচ্ছে যে ওই তান্ত্রিকের বিষয় তোমার মাথায় আসবে না কখনো। তো এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন হচ্ছে যে যেই ছেলেটা আমাকে ঘটনাটা শেয়ার করছে, এটা রিসেন্টলি কিছুদিন আগে, এ ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো সাকিবের কাছ থেকে আমরা তার প্রথম স্টোরিটা শুনছিলাম এবং তান্ত্রিক রিলেটেড ঘটনা, এবং অনেকেই আজকে বলছিল যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা হলে একটু ভালো হয় তান্ত্রিক রিলেটেড বা কালো জাদু নিয়ে। যদিও সবসময় আমরা যেটা বলি যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ইটস হারাম, অ্যান্ড এই ধরনের কাজ থেকে দূরে থাকাটাই কিন্তু শ্রেয়। এবং আমরা অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এখন আক্রান্ত হচ্ছেন এবং কেউ না কেউ তো করছেন, সো প্লিজ এই কাজগুলো থেকে নিজে বিরত থাকবেন, আদারওয়াইজ একটা সময় আপনি নিজেও কিন্তু বিপদে পড়ে গেলে যেতেও পারেন। ফারুক আহমেদ আছেন আমাদের সাথে এবং আছেন আমাদের সাথে সেলিম, বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে শরীরটা একটু খারাপ, তবুও আজকে যুক্ত রয়েছেন। আর আনোয়ার আছেন আমাদের সাথে এই মুহূর্তে কাকরাইল থেকে, নাদিম আহমেদ জয়েন করে আছেন, যেমনটা মিরেশ্বরাই থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে লোবান, ওকে হাই লোবান, ওয়েলকাম টু দ্য শো। মোহাম্মদ ইরফান আছেন আমাদের সাথে, আনিশা আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আশরাফ শাওনকে দেখতে পাচ্ছি, আব্দুল খালেককে আছেন আমাদের সাথে, সাইফুল ইসলাম বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে মাগুরা থেকে এবং দেখছেন আমাদেরকে ফেসবুক লাইভের থ্রুতে, কিন্তু অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সো সাকিবের প্রথম স্টোরিটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু জানাবেন, নাম্বারটা 26969, একই সাথে facebook.com/JagoFM। সো এনিওয়ে সাকিবের সেকেন্ড কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
সেকেন্ড হচ্ছে আমার মাদ্রাসার একজন টিচার, এটা হচ্ছে পরি রিলেটেড।
ওকে শুনি আমরা।
তো আমি যখন নাজেরায় পড়ি তখন আমার একটা টিচার ছিল, উনি হচ্ছে যে প্রচুর পরিমাণে মজা করত এই সব জিন ভূত রিলেটেড স্টোরি নিয়ে। গত এপিসোডে আমি ওনার একটা কাহিনী শেয়ার করছিলাম, তো ওনাদের বংশে কিভাবে এই জিনিসটা আসলো সেই বিষয়ে আজকে। তো এই স্টোরিটা হচ্ছে ওনার দাদার। তো ওনার দাদা বলতে হচ্ছে ওনার যে দাদা, দাদার ভাই, তো দাদার ভাই তো উনিও দাদা, তো ওনার দাদার বড় ভাই, সরি ছোট ভাই, তো উনি হচ্ছে যে বলে একদিন ক্লাসের মধ্যে, মানে আমাদের যে প্রধান শিক্ষক ছিল মাদ্রাসায়, উনি বলে যে হুজুর আপনি একটা কাজ করেন, ওদেরকে যখন মাস্ক করান তো ওই মাস্কের সময় হচ্ছে ওদেরকে মাঝে মধ্যে সপ্তাহে দুই একদিন একটু নসিহত করেন বা গল্প টল্প শোনাইয়েন, যাতে ওদের মন টন ফ্রেশ থাকে। যেহেতু আবাসিক থাকতে হয় মাদ্রাসায়, সেক্ষেত্রে কেউ মাদ্রাসা থেকে বের হইতে পারে না, একেবারে 24 ঘন্টা তালাবদ্ধ অবস্থায় থাকতে হয়, সেক্ষেত্রে মন টন খারাপ হয়ে যায়, একটু যাতে মনটা ফ্রেশ থাকে একটু নসিহত করেন, একটু হচ্ছে গল্প টল্প বইলেন। তো উনি প্রধান শিক্ষকের কথা রাখবার জন্য আমাদের নুরানি, নাজেরা, হিফসখানায় যারা যারা আছে আবাসিক মক্তব, প্রত্যেককে হচ্ছে সামনে বসায়, বসানোর পরে উনি একটা চেয়ারে বসে। তো উনি বলে যে আমি আমার দাদার কিছু কাহিনী তোদেরকে বলি। তো ওনার দাদা, ওই হুজুরের দাদা, উনি এভাবে বলে, হুজুরের হয়ে আমি বলছি যে আমার দাদা যখন খুব ছোট, 15-16 বছর বয়স সামথিং, তো তখন ওই দাদার চাচির বাড়িতে যায়। চাচির বাড়িতে গেছে বেড়ানোর জন্য, তো বেড়াইতে যখন গেছে তখনও মাদ্রাসায় পড়ে ওনার দাদা, তো বেড়াইতে যখন গেছে, যাওয়ার পরে ওনার চাচি কিছুদিন যাবৎ হচ্ছে ওনার একটা সন্তান হয়েছে, তো ওই সন্তান কোলে রাইখা, তারপর হচ্ছে বা ঘুমন্ত অবস্থায় রাইখা কোনো কাজকর্ম কিন্তু করা যায় না, যারা গ্রামে থাকে তারা এই ব্যাপারে জানে। তো ওনার চাচির বাড়িও গ্রামে ছিল, তো উনি ওইখানে যখন বেড়াইতে যায়, ওনার চাচি করে কি, ওনার যে মানে সন্তানটা ছিল চাচির, এইটা ওনার দাদার কোলে দিয়ে যায়, বলে কি যে ওরে তুমি কোলে রাখো, আমি হচ্ছে পুকুর থেকে কিছু কাপড় চোপড় কাইচা নিয়ে আসি। তো কাপড় কাচতে যাওয়ার সময় ওনার কোলে দিয়ে যায় বাচ্চাটাকে। তো উনি কোলে নিয়ে হচ্ছে আমরা চেয়ারে যেভাবে বসি সেম ভাবে উনি খাটের উপরে বসে, খাটের উপরে বসার পরে হচ্ছে এভাবে পা ডুলাইতে থাকে দুইটা পা একসাথে বেশ জোরে জোরে। তো টিনের ঘরে হয় কি যে দরজা জানলা দিয়ে তাকাইলে আশেপাশে গাছপালা সবই দেখা যায়, যারা টিনের ঘরে থাকে তারা অবশ্যই জানে। তো উনি ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হচ্ছে করে কি মানে বাহিরের দিকে তাকায়, এভাবে পা ঝুলতেই ছিল। তো ওই অবস্থায় উনি বাহিরে দেখে যে একটা কামরাঙ্গা গাছ, তো কামরাঙ্গা গাছের দিকে উনি বেশ কিছুক্ষণ তাকায় তাকায় নাসিদ বা গজল যেটাই বলে এটা গাইতেছিল বাচ্চাটা কোলে ওনার চাচির সন্তান। তো উনি হচ্ছে যখন ওই দিকে তাকায় গজল বা নাসিদ গাইতেছিল, তখন হঠাৎ করে খেয়াল করে যে কামরাঙ্গা গাছের ওপরে সাদা শাড়ি পরিহিত একটা মেয়ে বসে আছে। মেয়েটা এত পরিমাণে সুন্দর, অসম্ভব সুন্দর, তার হাসি, শুকনো মুখ, তারপর হচ্ছে মায়াবী চোখ এই টাইপের। তো উনি দেখা মানে আর চোখ সরাইতে পারে না, তো উনি তাকিয়ে থাকে ওই মেয়েটার দিকে, মেয়েটার রূপের বর্ণনা হয়তো দিতে পারবো না, বাট বেশ সুন্দর। তো উনি তাকায়া ছিল, তাকায়া থাকতে হয় কি, উনি যে পাটা লড়াচ্ছিল ওনার এটা একেবারে খেয়ালই নাই, মানে এমন ভাবে উনি একটা ধ্যানে মগ্ন হয়ে গেছে যে পুরো দিন দুনিয়ার খেয়াল ওনার কাছে নাই। তো উনি পাটা এত জোরে জোরে লড়াচ্ছিল যে খাটের নিচে একটা মাটির হাড়ি ছিল, ওই মাটির হাড়িটা ওনার পায়ের একেবারে টাকনুর এদিকে মানে গোড়ালিতে লাইগা ওই মাটির হাড়িটা ফাইটা যায়, ফাইটা হচ্ছে ওনার পা থেকে পাও কাইটা যায়, পা থেকে রক্ত বের হচ্ছিল। তো যখন ওই ব্লাডিং হচ্ছিল তখন ওনার মানে জ্ঞান হুশ কিচ্ছু নাই। তো উনি ওনার মতো ওই দিকে তাকায় আছে ওই মেয়েটার দিকে। তো এরপরে ওই ওনার চাচির পাশের ঘর থেকে একজন মহিলা উনি রান্না করতেছিল। তো গ্রাম এলাকায় এমন হয় অহরহ যে কারো রান্না করার ক্ষেত্রে যদি একটু মরিচ না থাকে বা পেঁয়াজের কমতি হয় তখন আরেকজনের ঘরে গিয়ে এটা চায়, বলে যে আপনার থাকলে এটা দেন, পরের বার যখন আমরা আনবো তখন দিয়ে দিব। তো উনি এমনই কিছু একটা কাজের জন্য বের হয়, বের হয়ে ওনাদের ঘরে আসে ওনাকে খুঁজতে, মানে ওই হুজুরের দাদার চাচিকে যখন খুঁজতে আসে তখন দেখে যে উনি নাই। তো উনি তাকায় দেখে যে ওই যে 15-16 বছরের একটা যুবককে বসায় রেখা গেছে সন্তানের হাতে দিয়া, ও এখনো অব্দি গাছের দিকে চাইয়া আছে, একটা গাছের দিকে, বাট ওইখানে কেউ নাই। কিন্তু হুজুরের যে দাদা উনি ঠিকই দেখতে পাচ্ছিল যে ওইখানে একটা মেয়ে অসম্ভব সুন্দরী বসে আছে। তো ওনার কোনো হুশ জ্ঞান কিচ্ছু নাই, পা থেকে রক্ত পড়তেছে ফোঁটা ফোঁটা। তো ওই মহিলা হচ্ছে যে ওনার চাচিকে পুকুর পাড়ে ডাকতে যায়, উনি কাপড় কাচতে ছিল। তো ওই পুকুর পাড়ে গিয়ে বলে যে তোমার ভাতিজাকে দেখলাম যে বাচ্চাটা কোলে নিয়ে আসে, সেটা বেশ ভালো কথা, বাট ও তো হচ্ছে যে উপরের দিকে চাইয়ে আসে, মানে ওর হইছেটা কি, আর এদিকে মাটির হাড়িটাও ফাইটা গেছে, ওর পায়ের দোলানোর মানে একটা স্পিড যেটা সেই স্পিডে প্লাস হচ্ছে যে ব্লাডিং হচ্ছে পা থেকে, তুমি আসো জলদি আসো, আসে হচ্ছে দেখো ওর কি হয়েছে। তো উনি তাড়াহুড়া কইরা চলে আসে কাপড় কাচা শেষ করে। তো চলে আসার পরে উনি যখন দেখে যে ভাতিজার এই অবস্থা, উনি সামনে গিয়ে ভাতিজার গায়ে টাচ করে বলে এই কি হয়েছে তোর। তো যখন উনি গায়ে টাচ করে তখন হচ্ছে ওই হুজুরের দাদার জ্ঞান ফিরে, মানে এতক্ষণ সেন্সলেস ছিল বললে ভুল হবে না। তো উনি দেখে যে ওনার পা কেটে রক্ত বেরোচ্ছে, তো উনি এটা দেখা হচ্ছে মানে ব্যথাটা তখন অনুভব করতেছিল। তো গ্রাম এলাকায় তো হচ্ছে যে ফার্স্ট এইডের জন্য তেমন ব্যান্ডেজ বা এই টাইপের কিছু পাওয়া যায় না। তো ওনার চাচি করে কি ওই কাপড় যে টুকরা কাপড় থাকে বা তেনা টাইপের যেগুলো বলে গ্রামে, ওইটা বাইতা দেয়, তো রক্ত পড়া থাইমা যায়। তো এরপরে হচ্ছে উনি যখন মাদ্রাসা খোলে আর কি, ক্লাস শুরু হয় তখন মাদ্রাসায় চলে আসে। হঠাৎ একদিন রাত 2-3 নাগাদ এমনই টাইম উনি ঘুম থেকে উঠছে, ওইটা দেখে যে ওনার পাশের মানে উনি যেখানে ঘুমায় আছে এর পাশে ছিল জানালা, ওইখান দিয়ে একটা মেয়ে তাকায় আছে ওনার দিকে। তো এর আগের বার যখন উনি দেখছে ওই ফেসটা ওনার কাছে পরিচিত মনে হচ্ছে, মানে আগের বার দেখার কারণে পরিচিত হয়ে গেছে। তো এরপর উনি ওই মেয়েটারে জিজ্ঞেস করে যে কে আপনি, আর জানালায় মানে মানে রুমের বাহিরে জানালায় আপনি কিভাবে গেলেন, কারণ পাশে হচ্ছে সানসেট আর এর পাশে তো হচ্ছে বিল্ডিং এর নিচে, এত উপরে আপনি ওদিক দিয়ে কিভাবে উঠলেন। তো ওই মেয়েটা কোনো কথা বলে না, ওনারে বলে হচ্ছে যে আমার হাতে টাচ করো, হাত দেয় জানালা দিয়ে। তো উনি হাতে টাচ করে, এরপর সাথে সাথে ওনাকে হচ্ছে ওইটা ছিল মূলত যে পরী, তো ওই পরী হচ্ছে ওনাকে নিয়ে যায়। তো এইদিকে সকালবেলা হুজুর যখন হচ্ছে সবাইকে ডাইকা দেয় মাদ্রাসায়, তো মাদ্রাসায় হয় কি সবাইকে ডাইকা দেওয়ার পরে সবাই সবার নিজের বিছানা গুছায়া জায়গা মতো রাখে, বা কোনো মাদ্রাসায় স্টোর রুম থাকে সেখানে রাখা, মসজিদে নামাজের জন্য চলে যায় ফজরের নামাজের জন্য কিংবা তেলাওয়াতে বৈসা যায়। বাট একটা সিট হুজুর দেখতেছিল, মানে সবাই একবার ডাইকা দিয়ে চলে যায় উনি ওনার রুমে, তারপর আইসা দেখে যে কেউ শুয়ে আছে কিনা। তো সবাই চলে যায় সবার মতো, বাট হুজুর এসে লক্ষ্য করে কি যে একটা বেড বা একটা সিট ওইখানে পইরা আছে, যে বেডের মধ্যে ওই হুজুরের দাদা ঘুমাইতো উনি আর নাই। তো উনি চিন্তা করে যে রাত্রেবেলা তো সবকিছু তালা মারাই ছিল, মাদ্রাসার ছেলেপেলেরা তো পালায় অনেক সময়, তো ওর তো পালানোরও কথা না, বা চাবি তো আমার মাথার নিচে ছিল, মানে হুজুরের বালিশের নিচে ছিল হুজুরের রুমে, তো সেই ক্ষেত্রে চাবি নিয়ে যে বের হবে তাহলে তো আমি টের পাইতাম, বাট হচ্ছে যে এমন কিছুই হয় নাই। তো এরপর হুজুর হচ্ছে বাসায় কল করে যে বাসায় কি আপনাদের ছেলে গেছে, তো ওনার বাসা থেকে বলে কি যে না বাসায় তো আসে নাই। তো ওনারাও চিন্তা করতে থাকে। তো এরপরে হচ্ছে যে তখনকার যে কল করার সিস্টেম ছিল, সে কল করার সিস্টেম ছিল টেলিফোনে, মানে তখন তো স্মার্টফোন সবার হাতে হাতে ছিল না। তো বাসায় একদিন কল করে দুই দিন পরে পায় এমন টাইপের আর কি। তো ওনারাও মানে ওই দিনই কল করে, বাট দুই দিন পরে হুজুরকে পায়। ওনারা বলে যে এখন কি পাইছেন, পরে বলতেছে না। তো ওনারা হচ্ছে মানে বাবা মায়েরা পুরো ইয়াতে খুঁজতে থাকে এলাকার মধ্যে, যে ও কি মাদ্রাসা থেকে পালায় এসে অন্য কারো ফ্রেন্ডের বাসায় আছে কিনা বা এই টাইপের কিছু। তো ওনারা খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে যায়, তারপরও খুঁজে পাচ্ছে না। এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায়, তিন সপ্তাহ চলে যায়, হুজুরাও খুঁজতে থাকে। তো পরবর্তীতে যখন ওনারা কোনো ওয়ে পাচ্ছিল না, কিছুতেই খুঁজে পাচ্ছিল না, তখন ওনারা কবিরাজের শরণাপন্ন হয়। ওনাদেরকে বলা হয় যে আপনারা কবিরাজ দেখান, দেখেন কবিরাজ কি বলে, ওরে কেউ কিডন্যাপ করছে কিনা, এগুলো নাকি কবিরাজ বলতে পারে। তো এইভাবে ওনাদেরকে উৎসাহিত করে অনেকেই। তো ওনারা মানে হচ্ছে ঢাকার মধ্যে একটা কবিরাজ খুঁজে, যে হচ্ছে যার পপুলারিটি অনেক, তারপরে হচ্ছে কাজটা হবে সঠিক এই টাইপের। তো এমন একটা কবিরাজ খুঁজে বাইর করে। বের করার পরে ওনারা ওনার সাথে কথা বলে, কথা বলে পুরো স্টোরিটা জানায় যে এমন একবার হয়েছিল যে এর আগের ছুটিতে যখন চাচির বাড়ি গেছিল, ও নাকি ওইদিকে তাকে একটা মেয়ে দেখছে, বাট অন্য কেউ কিছু দেখে নাই, গাছের দিকে তাকায় দেখছে। তো কবিরাজ এতটুকু শুই না, বাকি উনি ওনার মতো রিসার্চ করে বলে দেয় যে হচ্ছে ওনার গবেষণা অনুযায়ী উনি বলে এটা একটা পরীর কাজ, এবং ওই পরীটা ওরে ভীষণ ভাবে পছন্দ করছে, এই কারণে ওর সামনে দেখা দিছে, এবং ওই পরীটা ওরে বিয়ে না কইরা ছাড়বো না, মানে ওর এত পরিমাণে পছন্দ হয়েছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হুজুরের দাদা ছিল প্রচন্ড পরিমাণে কালো আর কি। তো হুজুর এভাবে বলতো যে আমার দাদা একজন আফ্রিকান টাইপের, তো এমন অবস্থায় পরী ওনারে চয়েস করছে। তো প্রায় এক থেকে দেড় মাস চলে যায়, এরপরে হচ্ছে হঠাৎ মানে মাদ্রাসার মধ্যে ক্লাসের মধ্যে হুজুর খেয়াল করলো যে ও তো একেবারে সবার পিছনে বসে আছে, মানে দর্শ করতেছে। তো এটা দেখে উনি অবাক হয়ে যায়, ওরে ডাকে এদিকায়। তো পরে বলে যে কই ছিলি। তো হুজুররা তো প্রচুর পরিমাণে রাগিও হয় আবার মজাদারও হয়। তো ব্যাটটা হাতে নিয়ে ওরে বলে যে আগে হাত দে, তোর বাবা মা এত কষ্ট করে তোর খুঁজছে, সবাই রে এভাবে হ্যারাসমেন্ট করলি, আগে তোরে মাইরা নেই, শাস্তি দিয়া নেই। তো হুজুর বলে যে ওকে দেন। তো হাত পাইতে দেয়, পরে হুজুর বলে না থাক মারবো না, তুই বল কি হয়েছে। পরে ও বলে যে সবার সামনে বলা যাবে না দর্শে ক্লাসের মধ্যে, আমি আপনার রুমে গিয়ে ক্লাস শেষে বলবো। পরে হুজুর আবার ভয় পাইতেছিল, বলতেছিল যে তুই আর আগের বার ঠাস করে উদা হয়ে গেছিস, আবার যদি ক্লাসের মধ্যে উদা হয়ে যাস। তো পরে ও বলতেছে যে না আমি কোথাও যাচ্ছি না। পরে ক্লাস শেষ করে হুজুর নিজের রুমে ওরে ডাইকে নেয়, আর হুজুর প্রচুর পরিমাণে অবাক হয় যে ও ক্লাসের মাঝখানে হঠাৎ কোথ থেকে মানে আসলো, ক্লাসে প্রবেশ করার সময় হুজুর ওরে দেখেই নেই। তো হুজুর ওরে জিজ্ঞেস করে যে কি হয়েছে আমাকে খুলে বল। পরে উনি বলে কি যে ওই দিন যে পরীটার আমি দেখছি, ওই পরীটাও আমাকে নাকি ভীষণ ভাবে পছন্দ করছে, করার পরে ওই দিন সানসেটের উপর পাড়া দিয়ে জানালা দিয়ে আসে, আসার পর আমাকে বলে যে আমার হাতে স্পর্শ করো, স্পর্শ করার সাথে সাথে আমাকে হচ্ছে এমন একটা দ্বীপের মতো জায়গায় নিয়ে যায় যেখানে হচ্ছে কোনো মানুষ নাই, সবই জিন পরী এই টাইপের। তো প্রচুর পরিমাণে ভালো আপ্যায়ন করা হয় আমাকে, এবং ওদের ওইখানে যারা ছিল এই পরীদের যে জনগোষ্ঠী, ওরা সবাই মিলে আমাদের দুজনকে করে কি বিয়ে করিয়ে দেয় ইসলামী রীতি অনুযায়ী। ওই পরীটাও মুসলিম ছিল, মানে জিনদের যে জাতটা মেলই হয় ফিমেল, সেই জাতটাকে পরী বলা হয় আর কি। তো এরপরে বিয়ের পরে আমাকে বলতেছিল যে আমারে আর আমার মতো এইখানে আসতে দিবে না, ওনার ওইখানে থাকতে হবে। তো এরপরে আমি অনেক কিছু কইরা তারপরে আসতে অনেক কিছু বলে, যদিও ওনার মানে বিয়েটা হয়েছে কখন মানে একটু চিন্তা করি, 16 থেকে 17 বছর মানে ওই টাইমে ওনার পরী ওনারে বিয়ে করে নিছে, তো ওদের ইয়ে অনুযায়ী রীতি অনুযায়ী। তো এরপর ওনাকে যখন মানে মাদ্রাসায় উনি পড়তেছে তখন হচ্ছে পড়াশোনা চালায় যেতেছে, এভাবে আরো 3-4 মাস চলে যায়। ওর ওই হুজুরের বাবা মা মানে হুজুরের যে দাদা উনিও তো হুজুর, তো ওনার বাবা মা সবকিছু জানে, জেনে শোনার পরে ওনারা প্রচুর পরিমাণে ভয় পায় যে পরী নিয়ে গেছিল বা পরী বিয়ে করছে এই টাইপের কিছু শুই না। তো ওনারা বলে যে এগুলো আমরা মানি না, আমরা এইসব মানি না, এগুলো কিচ্ছু না, আর এখন তো 3-4 মাস হয়ে গেছে, পরী তোমার সাথে কোনো যোগাযোগও নাই, কোনো কথাবার্তাও নাই, তো সবকিছু নিজের মতো চালাও। তো এভাবে চলতে থাকে, বাট হচ্ছে কি যে যখন তখন হুজুর হচ্ছে কাফিয়া জামাতে পড়ে, তো মাদ্রাসায় যারা পড়ে তারা মূলত কাফিয়া বা সরহেবেকা এই টাইপের জামাত উঠলে মানে বেশিরভাগই সবারই উচিত যে বিয়ে শাদী করে না, তখন উজুরের 18 বছর পার হয়ে যায়, মানে প্রায় এদিকে 1-1.5 বছর চলে যায়, আর পরির সাথে কোনো যোগাযোগ নাই বা কিচ্ছু নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। তো ওনার বাবা মা করে কি ওনার জন্য পাত্রী দেখতে থাকে, পাত্রী খুঁজতে খুঁজতে মানে একেবারে ওনারা টায়ার্ড হয়ে যেতেছিল। তো ওনাদের পছন্দের একজন পাত্রী ওনারা খুঁজে পায়, খুঁজে পাইয়া ওই হুজুরকে বলে মানে হুজুরের দাদাকে বলে যে হচ্ছে তুমি আসো আমাদের সাথে, আমরা পাত্রী দেখতে যাব। তো যেই দিন হচ্ছে পাত্রী দেখতে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠা দেখে যে ছেলে আর নাই ঘরের মধ্যে। তো ওনারা দেখে প্রচুর পরিমাণে ভয় পায় এবং এইটা আগে থেকে আন্দাজ করতে পারে যেটা পরের কাজ। তো ওনারা বেশ অবাক হয় যে এই 1-1.5 বছর দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, পরিওরে বিয়েও করছে আর এমন কোন ওয়েও নাই যে পরির সাথে দেখা করতে পারবে। তো ওরে আবারও হয়তো নিয়ে গেছে ওর মতো করে। তখন হচ্ছে আমরাও খুঁজতে থাকি ওরে বারবার। তখন আমরা সেই কবিরাজের কাছে আবার যাই, কবিরাজ বলে যে পরিওরে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করতেছে যেন হচ্ছে ও এইখানে বিয়ে না করে, কারণ ওই পরিটা ওর একমাত্র স্ত্রী হিসেবে থাকতে চায়। তো এরপরে হচ্ছে যে উনি হয়তো অনেকভাবে বুঝে শুনে আসছে, আবার চলে আসছে পরের দিন বললো যে আমি পাত্রী দেখতে যাব। ওই ওনার মা বাবার জিজ্ঞেস করতেছে পরির সাথে কি হয়েছে, ডিসকাশন কি হয়েছে। তো বলে যে আমি ওরে বুঝাইয়া বলছি যে দুনিয়া মানে দুনিয়া বলতে কি মানে বাবা মা যারা আছে বা এই টাইপের, এদিকটা হচ্ছে ওনার আলাদা একটা দুনিয়া আর পরির যে সাইডটা আছে ওটা ওনার আলাদা একটা দুনিয়া। তো বিয়ে শাদী তো করতেই হবে, না হলে এলাকার মানুষজন তো আর এইটা বইলা চালানো যাবে না যে পরির বিয়ে করছে এই টাইপের কিছু। তো উনি হচ্ছে পরি ওনাকে পারমিশন দেয়, বাট একটা শর্তে, সেটা হচ্ছে যদি এখানে বিয়ে করে তাহলে 6 মাস পরির সাথে গিয়ে ওর ওইখানে থাকতে হবে আর 6 মাস হচ্ছে এইখানে থাকতে হবে। তো এই একটা মাত্র শর্ত দেয়। তো উনি এটার মধ্যে রাজি হয়, ওনার বাবা মাকেও বলে, বাবা মা মানে কোনো ওয়ে না পাইয়া শেষমেশ এই ওয়েতে ওনারা রাজি হয়েছে, ওকে তুমি এটা করো তাও অন্তত বিয়েটা করাইতে পারি আমরা। তো এরপর দিন ওনারা পাত্রী দেখতে যায় এবং দেখতে গিয়ে ওনারা কোনো দেরি করে না, ওই দিনই কাবিন টাবিন করায় মানে একেবারে শেষ টেস করে চলে আসে, বনিয়েই চলে আসে। তো এরপর থেকে মানে ওই হুজুর যতটুকু বলছে যে ওনার দাদা প্রত্যেক 6 মাস বা 4 মাস এমন হয় যে পরি ওনাকে নিয়ে যায় ওদের জায়গা মতো ওইখানে থাকতে হয়, আর এর পরের 6 মাস বা 4 মাস এইখানে থাকতে হয়। এবং ওনার যে পরবর্তী যে বউ ছিল মানে যিনি মানুষ ওনার ওয়াইফ, উনি হচ্ছে এটা মানতে একটু নারাজ ছিল, মানে প্রচুর পরিমাণে একটু ই ছিল যে এটা কেমন আমার স্বামী হচ্ছে 3-4 মাস থাকবে না, আবার হচ্ছে পরির বিয়ে করা, যে কোনো ওয়াইফই চায় না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক। তো সেই ক্ষেত্রে আগে থেকে ওনার স্বামী বিবাহিত, তারপরও মানিয়ে নিয়েছে সংসারে। তো এই কাহিনীটা হচ্ছে প্রায় তো 20-30 বছর আগে। তো এই কাহিনীটা আমি আমার হুজুরের কাছ থেকে শুনেছি 2019 সালে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অল রাইট, এবং অনেক বছর আগের একটা ঘটনা আমরা 2026 সালে এসে আজকে শুনছি রাত বিরাতে ভূত স্টুডিওতে। অনেকে রয়েছেন এসএমএস প্যানেলে আমাদের সাথে আছেন, ওদের সাথে দেখতে পাচ্ছি ছোয়াকে দেখতে পাচ্ছি। হাই ছোয়া, ওয়েলকাম টু দ্য শো। এবং আগামী পর্বের জন্য তিনি রেজিস্ট্রেশন করেছেন এবং তিনি এবং তার মামি আসতে চাচ্ছেন, মোস্ট ওয়েলকাম। সো পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। একটা ছোট ঘটনা শুনবো আমরা সিয়ামের কাছ থেকে বা সাকিবের কাছ থেকে, সাকিব সিয়ামের কাছ থেকে। তারপর হচ্ছে আমরা অনুষ্ঠানটা শেষ করব। শেষ কোন ঘটনাটা শুনছি বন্ধু?
আমার তৃতীয় এবং শেষ ঘটনাটি হচ্ছে ওই রিলেটেডই এবং একই ফ্যামিলি থেকে, ওই হুজুরের কাছ থেকেই। তো হুজুর যখন এভাবে মানে গল্প করতো আমাদেরকে নিয়ে নসিহত করার উদ্দেশ্যে, তো এভাবে আমাদেরকে বলতো, আমরা তো তখন খুব ছোট মানে বয়স 11-12 এই টাইপের, তো আমাদেরকে বলতো যে সবাইকে যখন কাছে ডাইকা গল্প বলতেছিল তখন বলতো যে আমার যে দাদা হচ্ছে পরীকে বিয়ে করছে ওনার ওই ঘরে আবার সন্তান হয়েছে, যেমন ওনার ফুফু পরি আছে একটা। তো বলে যে ওই যে আমার ফুফু ক্লাসরুমে আইসা তোদের সাথে পিছনে বসে আছে। তো এইভাবে যখন বলতো, আরো ছোট ছোট ছেলেরা ছিল, ওরা ভয় পাইত যে হচ্ছে পিছনে কেউ আছে কিনা এই টাইপের। তো হুজুর বলতো যে আছে কিন্তু তোরা দেখতে পাবি না। তো হয় কি, একদিন হুজুরের খুব কাছের খাদেম ছিলাম আমি, খাদেম বলে যারা খেদমত করে আর কি, এই যেমন হুজুরকে একটু পানি আইনে দেওয়া, বনর একটু বিছানাটা গুছাইয়া দেওয়া, এই টাইপের যেসব কাজকর্ম করে দেয় তারা হচ্ছে খাদেম। তো এই খাদেমের মধ্যে আবার দুইটা ধরন থাকে, যেমন একটা থাকে খাস খাদেম, যে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত বা হুজুরের পার্সোনালিটি সম্পর্কে সবকিছু জানে, আর কিছু থাকে হচ্ছে যে ওই খাস খাদেমের অনুপস্থিতিতে হুজুরের খেদমত করে বা সেবা করে। তো আমি হুজুরের ডেস্কের সাথেই বসতাম, নাজিরা পড়ি তো রেহাল নিয়ে কোরআন শরীফ নিয়ে বসতাম, তো উনি ওনার সাথে অনেক গল্প গুজব করতাম। তো ওনাকে আমি জিজ্ঞেস করি যে আপনার যে একটা ফুফুর কথা শুনছিলাম পড়ি, তো এইটার কোন নিদর্শন কি আপনি দেখাইতে পারবেন, আমাদের তো এটা বিশ্বাস হয় না। পরে বলে যে কি নিদর্শন দেখতে চান। পরে আমি বললাম যে ধরেন আপনার ফুফু এখানে আসলো বা একদিন আনলেন বা আমার চোখের সামনে আনলেন। পরে বলে এটা তো সম্ভব না, বাট তোরা আমি একটা ইয়ে করতে পারি। আমি বললাম কি? পরে উনি বলল যে সেটা হচ্ছে যে আমার ফোন নাম্বার একটা কল আসবে, মানে ওই কলটা এমন একটা নাম্বার থেকে আসবে যেগুলো হচ্ছে যে মানে বাংলাদেশি নাম্বার তো 11টা হয়, তো 11টায় 1 থাকবে বা 11টায় 2 থাকবে, দেখবি যে মানে 11টা 1 বা 11টা 2 নাম্বারে কল আসছে, ফোনটা তুই আনবি। মানে আমি তো ওনার ডেস্কের সাথে বসতাম, তো ওনার রুমে তো ফোন চার্জ দেওয়া থাকতো ক্লাস টাইমে, তো বলতো যে কল আসবে সেম টাইমে, আমি যে টাইমটায় বলবো আমার ফুফুকে কল দিতে বলবো সে কল দিবে। তো দেওয়ার পরে হচ্ছে এই এক নাম্বার থেকে কল আসবে, যদি এটা হয় তাহলে তুই বিশ্বাস করবি। তো আমি চিন্তা করলাম যে এটা তো মানে প্রায় অসম্ভব, একটা মানে ডিজিট থাকবে 11টা, সেটা সবগুলো 1। তো উনি আমাকে বলে ঠিক আছে সবগুলো 1 থেকে কল আসবে, মানে 11টা ডিজিটের। পরে আমি চিন্তা করলাম যে এমনও তো হইতে পারে যে আপনি যে কোনো নাম্বার 11টা ডিজিট 1 দিয়ে আপনি হয়তো কন্ট্যাক্টে সেভ করে রাখছেন, সেটা শো করবে। তো উনি বলে তাহলে কি মানে বলতে চাচ্ছিস? পরে আমি বললাম যে আপনি তো 1 বা 2 কথা বলছেন, তাহলে আমি বলি আপনাকে 11টা 0 থাকতে হবে। তো উনি বলে ওকে। ওনার ফুফুকে মানে এমন একটা ভাষায় কথা বলে, এমন একটা ভাষায় যেটা আরবি কিনা বা চাইনিজ কিনা সেই সম্পর্কেও জানে না, কারণ তখন হচ্ছে যে নুরানি পড়া থেকে মাত্র নাজেরায় উঠি, তখন আরবি সম্পর্কেও তেমন একটা আইডিয়া ছিল না। তো এমন একটা ভাষায় উনি ওনার ফুফুকে বলতে বলে যে ভাষাটা সম্পর্কে আমি একটুও জানি না। তো আমার কিছু মনেও নাই, যেমন আমরা যে কোনো একটা ভাষা, যে ভাষা আমরা জানি না, হোক সেটা চাইনিজ কিংবা জাপানিজ, সেই ভাষাটা পরবর্তীতে ওই বাক্যটা আমাদের মাথায় থাকবে না। তো উনি যখন বলে, এরপরে বলার পরে হচ্ছে আমি ওনার আমার বলে যে রুমে যা, আমার ফোনে কল আসছে ফোনটা নিয়ে। তো আমি ওনার রুমে যাই, রুমে যাওয়ার পরে ফোন চার্জে ছিল। আমি আসলে অবাক হয়ে যাই যে 11টা থাকে হচ্ছে মানে 0। তো এটা দেখা মানে আমি ওনার কাছে ফোনটা নিয়ে আসি, নিয়ে আসার পরে উনি কল রিসিভ করে, এরপর উনি ওনার মতো সেম ওনার মতো ওই ভাষায় কথা বলতে থাকে, প্রায় 30-40 সেকেন্ড কথা বলে, দুজন হয়তো কুশল বিনিময় করে। তবে এই ব্যাপারে আমি একটু কিছু বুঝি নাই, ছোট ছিলাম, একটু ভয় লাগতেছিল। তো এরপর আমাকে বললো যে পরীদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওরা তেমন একটা ক্ষতি করে না, যদি জিন হয় বা খারাপ জিন হয় তারা ক্ষতি করে আর কি। তো এরপরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আসলে আপনার ফুফু? পরে উনি বলল হ্যাঁ আমার দাদা ওই যে পরীদের সাথে মানে বিবাহ হয়েছে, ওই ঘরে একটা মেয়ে হয়েছে, সেটাও আর কি পরী। তো এরপরে আমি প্রচুর পরিমাণে অবাক হই, আবার একটু ভয়ও কাজ করে। তো এরপরে আমাকে বলে যে তুই তো ছোট, তো ভয় পাইছিস জানি, তারপর আমি একটু পানি টানি পরে দিই, এটা খায় আনিস ভয়টা কাটানোর জন্য আর কি, পরি যে কোনো ক্ষতি করবে মানে ওনার ফুফু এই টাইপের কিছু না। তো এরপর আমাকে পানি পরা দেয়, ওইখান থেকে মানে আর কোনো প্রবলেম তো হওয়ার কোনো কথাই না, আর হচ্ছে যে ওনার ফুফুর বিষয়ে আর কোনোদিন গল্প হয় নাই তেমন একটা। এর বেশ কিছুদিন পরে মানে উনিও জব শেষ করে ওইখান থেকে চলে যায়। তো এরপর ওনার সাথে আমার আজ অবধি কোনো সাক্ষাৎ হয় নাই, প্রায় 6-7 বছর চলে যায়। এই ছিল আমার তৃতীয় এবং শেষ ঘটনা।
অলরাইট, সো সাকিব সিয়াম অনেক ধন্যবাদ, আবারও কোন না কোন একটা এপিসোডে যদি অন্য কোন ঘটনা থেকে থাকে সেই ঘটনাগুলো শুনব। অসংখ্য ধন্যবাদ আপনাকেও যিনি হয়তো একদম সাইলেন্ট মোডে শুনছিলেন আমাদেরকে, কোন টেক্সট হয়তো বা করেন নাই কিংবা কমেন্টও করেন নাই কিংবা ফেসবুক লাইভে হয়তো বা ছিলেন বাট আপনি দেখে গেছেন চুপচাপ একদম সাইলেন্ট লিসেনার হিসেবে, থ্যাংক ইউ। লাস্ট মোমেন্টে রোহান চৌধুরী ছিলেন আমাদের সাথে, বিথি ছিল আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম, সুষময়কে দেখতে পাচ্ছিলাম আজকে শুরু থেকে ছিল আমাদের সাথে, নাসরিন জাহান ছিলেন আমাদের সাথে, আর কে ছিলেন সাথে ফরিদপুর থেকে, আলসাবা জয়েন করেছিলেন, বিথি ছিলেন আমাদের সাথে, আরো অনেকে দেখতে পাচ্ছি যেমনটা সজীব খান সহ সীমান্ত রয় ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে সব মিলিয়ে, অ্যান্ড আই হোপ নেক্সট এপিসোডে আমরা আপনার ঘটনাগুলো শুনতে পাবো। আমরা চেষ্টা করি প্রতি এপিসোডে নতুন
নতুন কিছু বন্ধুকে নিয়ে আসার জন্য, যাদের কাছ থেকে চমৎকার কিছু এক্সপেরিয়েন্স আমরা যেন শুনতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি অপূর্ব চমৎকার কাটুক। আপনার শুক্রবারটি খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের মতো